fear. The real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনার দ্য হর ওয়ার্ল্ড এর আজকের থার্সডে নাইটের 149তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিন এই কারণে বলছি, আজকের এই দিনে আমাদের চ্যানেলে প্রথম ঘটনা আপলোড করা হয়েছিল। সেই হিসাবে আজকে আমাদের ঘটনা প্রচারের 3 বছর পূর্তি হল। 3 বছরের এই পথচলায় আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমরা আরও অনেকটা পথ আপনাদের সাথে যেন চলতে পারি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, সেই প্রার্থনা করি। আপনাদের কাছেও সহযোগিতা চাই, আর তার জন্য বেশি বেশি করে সত্য ভয়ের ঘটনা পাঠাতে হবে। আপনাদের হর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সত্য ভয়ের ঘটনা প্রচারে সর্বদা সচেষ্ট থাকে, তবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সেটা আমরা সবসময় স্বীকার করি। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো 6টি ঘটনা রয়েছে। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনারা যারা ঘটনা পাঠাতে চান, তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন, শুধু ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে afnandahorrorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, afnandahorrorworldbd afnandahorrorworldbd@gmail.com। আমাদের ভিডিও ডিসক্রিপশনেও ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের হর ওয়াল নামে, এ দুটো লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আমাদের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই, সেখানেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কোনো ঘটনার রিভিউ জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে। এছাড়া কমেন্ট তো অনায়াসেই করতে পারবেন, গ্রুপে হোক পেজে হোক। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনার স্পি নামে, সেটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল রাজশাহীতে ইনশাল্লাহ দেখা হচ্ছে, রাজশাহী কলেজে বিকাল 4টায়। আমার সাথে আমাদের টিমমেট রাকিব থাকবে, ইনশাল্লাহ রাজশাহী লিসেনারদের সাথে সরাসরি দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। চলুন প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড শুরু করি। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি আমি যখন পড়ছিলাম এবং যিনি পাঠিয়েছেন তার সাথেও কথা বললাম, ঘটনাটি পড়ার পর আমার কাছে অন্য ধরনের এক অনুভূতি হয়েছে। কারণ হচ্ছে, এই কাজগুলো আমাদের জীবনে কম বেশি সবাই করেছি, কিন্তু এই কাজের ভেতর দিয়েও যে ভয়ঙ্কর কোনো ব্যাপার ঘটে যেতে পারে আমাদের নিজেদের অজান্তেই, তা আসলে কল্পনাও করতে পারিনি। চলুন ঘটনায় চলে যাই। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম মেসবা, উনি খুলনা শহরেই থাকেন। খুলনা শহরের টুটপাড়া এলাকায় উনি বসবাস করেন। যারা খুলনায় আছেন তারা টুটপাড়া এলাকা তো অবশ্যই চিনবেন, আমি নিজেও চিনি। তো ওনার এক বড় ভাই, তার বাড়িও ওই কাছাকাছি জায়গাতেই, তার নাম হচ্ছে শাফি। তো এই শাফি ভাই একদিন এই মেজবা ভাইকে বলেন যে, মেজবা, তোমার পরিচিত ভালো কোনো হুজুর রয়েছে, রুকিয়া করাতে হবে। তখন জিজ্ঞেস করা হলো যে কি কারণে, কি ধরনের সমস্যা আপনি ফেস করছেন। তখন মূলত এই ঘটনাটি এই শাফি ভাই মেজবা ভাইকে বলেছিলেন। ঘটনা কিন্তু বেশি দিন আগের না, অল্প কিছুদিন আগের। ঘটনা শুরু হয় 2024 সালের ডিসেম্বর মাসের 25 তারিখে, যখন এই শাফি ভাইয়ের চাচা মৃত্যুবরণ করেন। উনি ঝাড়ফুঁক করতেন, কবিতাজি করতেন, দীর্ঘদিন উনি প্যারালাইজড হয়েছিলেন, বিছানায় পড়েছিলেন। মৃত্যুটা স্বাভাবিকই হয়েছিল, স্বাভাবিকভাবে 8-10টা প্যারালাইজড রোগী যেভাবে প্রবলেম ফেস করেন, এভাবেই উনি প্রবলেম ফেস করেছিলেন, তারপর মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যুটা অস্বাভাবিক বলে মনে হয়নি। ওনার যখন দাফন কাফনের কাজ শুরু হলো, সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছিল, তাকে যখন কবরে নামানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তার আত্মীয় স্বজন সহ আশপাশের অনেক মানুষই সেখানে সমবেত ছিলেন। তার মধ্যে কিন্তু এই শাফি ভাইও ছিলেন, যেহেতু উনি তার ভাতিজা। উনি যখন লাশ নামান, অন্যান্য আরো অসংখ্য মানুষের মতো সেই কবরে মাটিও নিতেন। পেছন থেকে বেশ কিছু লোক আবার মাটি দিচ্ছে, তার হাতে দিচ্ছিল যে এই শাফি, এই মাটিটা ওই কবরে দিয়ে দাও। যেহেতু শাফি ভাই কাছাকাছি ছিলেন কবরের, ভিড়ের মধ্যে কেউ আবার কাছে যেতে পারছিল না, এই জন্য তার হাতে কেউ কিছু মাটি দিয়ে দিয়েছিল, উনি আবার সেটা দিয়ে দিয়েছিলেন কবরের উপরে। তো উনি যখন দাফন কাফন শেষ করে বাড়িতে আসেন, সবকিছু স্বাভাবিক ছিল। রাতের বেলা উনি ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে ওনার চাচা এসেছেন, এসে বলছেন, শাফি তুই এমন একটা কাজ কেন করলি আমার সাথে, আমি তোর কি ক্ষতি করেছিলাম, এটা কি তুই ঠিক করলি, আমার খুব কষ্ট হচ্ছে শাফি, তুই কেন এই কাজটা করলি। শাফি ভাই ধর্মর করে ঘুম থেকে জেগে ওঠেন। উনি চিন্তা করছেন কি ব্যাপার, আমি কি করলাম, চাচার সাথে তো জীবনে কখনো বেয়াদবি করেছি বলে মনে পড়ে না, আর কি এমন কাজ করলাম। চাচা স্বপ্নের মধ্যে এসে আমাকে বললেন। শাফি ভাই চিন্তা করলেন যে যেহেতু ঘণ্টাখানেক আগেই উনি কবর টবর দিয়ে আসছেন, হতে পারে যে এমনিতেই স্বপ্নটা দেখেছেন। উনি আবার ঘুমিয়ে যান। ওই রাত্রে উনি আর কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন নাই, কিন্তু পরের রাত্রে সেম স্বপ্ন উনি দেখেন। চাচা এসে বলছে, শাফি আমার অনেক কষ্ট হচ্ছে, তুই এমন একটা কাজ কেন আমার সাথে করলি, কিভাবে তুই কাজটা করতে পারলি, আমার অনেক কষ্ট হচ্ছে, এইভাবে বলতো। শাফি ভাইও ঘুম থেকে ধর্মর করে জেগে উঠত। উনি বুঝতে পারছেন না যে কি ব্যাপার, গত রাতেও দেখলাম আজকেও দেখলাম, ঘটনা কি। তো ওই রাতের মতো উনি পরবর্তীতে আবার ঘুমিয়ে যান, এরপরে উনি আর কিছু দেখেন নাই। সমস্যাটা হলো কি, পরের রাত্রেও উনি সেম স্বপ্নটা দেখেছেন। উনি চতুর্থ রাতে দোয়া দুরুদ পড়ে ঘুমিয়েছেন, ওই রাতে আর উনি কোনো স্বপ্ন দেখেন নাই। কিন্তু স্বপ্ন না দেখলেও ওনার ঘরে উনিকার উপস্থিতি বুঝতে পারেন। উনি যখন চোখ বন্ধ করে শুয়েছিলেন, যখন ঘুম চলেও আসছে, একটা পর্যায়ে ওনার ঘুম ভেঙে যায়। তখন ওনার কাছে মনে হলো কেউ ওনার খাটের উপরে হাঁটাহাঁটি করছে। তখন তো ডিসেম্বর মাস, একদম ডিসেম্বর মাসের শেষ দিকে, 25 তারিখে তো মারা গিয়েছেন, এরপরে হচ্ছে চতুর্থ দিন আর কি, মানে ডিসেম্বর মাসের একদম শেষ দিকে। তখন তো শীত, বাংলাদেশের তো তখন শীত পড়ে যায় বাংলাদেশের আবহাওয়ায় আর কি। উনি লেপ মুড়ি দিয়ে আছেন, লেপ মুড়ি দেওয়ার পর ওই খাটের উপর যদি কেউ হাঁটে, খাটে কিন্তু এক ধরনের ক্যাচ ক্যাচ শব্দ হয় বা একটু নড়ে ওঠে, কর্মর শব্দ করে, এটা কিন্তু খাটে যারা শুয়ে থাকেন বুঝতে পারেন, খাটের উপর যদি কেউ হাঁটাহাঁটি করে। তো ওনার কাছে মনে হলো ওনার খাটের উপর উঠে কেউ হাঁটাহাঁটি করছে। তো উনি যখন লেপটা মাথার উপর থেকে সরিয়ে দেখার চেষ্টা করেন কেউ আছে কিনা, উনি কিন্তু কাউকে দেখেন নাই। উনি মনে করলেন যে মনের ভুল মনে হয়, ওই রাত্রে উনি আর আসলে ওরকম কোনো কিছু দেখেনও নাই, জাস্ট এতটুকুই ছিল, এছাড়া আর তেমন কোনো সমস্যা ছিল না। তো এর পরের রাত্রে উনি আর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করেন, সেটা হচ্ছে যে এবার মনে হলো ওনার পায়ের কাছে কেউ আছে, ওনার পায়ের ওখানে কেউ স্পর্শ করছে। শীতের রাত্রে যদি কেউ পা স্পর্শ করে তাহলে কিন্তু বোঝা যায়, অবশ্যই এমনিতেও বোঝা যায়, কিন্তু শীতের কথা এই কারণে বলছি কারণ শীতের সময় সবার হাত পা ঠান্ডা থাকে। উনি ফিল করেন কোনো ঠান্ডা হাত ওনার পা স্পর্শ করেছে। উনি ধর্মর করে উঠে বসেন, কিন্তু কাউকে দেখতে পান না। পরের দিন উনি এক হুজুরের কাছে যান, স্থানীয় একজন মসজিদের যিনি হুজুর, তার কাছে গিয়ে এই সমস্ত কথা খুলে বললে, উনি বললেন, না এটা তোমার মনের ভুল, চাচাকে মনে হয় বেশি ভালোবাসতা, উনি মারা যাওয়ার পর এরকম দুঃস্বপ্ন দেখছো, ও কিছু না। আসলে ওই হুজুরও বুঝতে পারেন নাই ঘটনাটা কোন লেভেলের, উনি কিছু ঝাড়ফুঁক করে দেন। তো ঝাড়ফুঁক যখন করে দিয়েছেন উনি বাসায় চলে আসছেন, দুপুরের সময় হয়ে যায়, উনি গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকেছেন। তো যখন ওয়াশরুমের শাওয়ারটা ছেড়ে দিয়েছেন, শরীরে পানি পড়ছে, হঠাৎ করে উনি একটা অদ্ভুত রকমের অনুভূতি লাভ করে। সেটা হচ্ছে উনি স্পষ্ট বুঝতে পারেন যে ওনার ডান কাঁধের উপর একটা ঠান্ডা হাত স্পর্শ করেছে। হাত যদি কাঁধের উপর রাখা হয় তখন কিন্তু হাতের প্রত্যেকটা আঙ্গুলের একটা অনুভূতি মানুষ ফিল করে, উনি কিন্তু সেই অনুভূতিটা লাভ করেন। উনি পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পান না, প্রচন্ড ভয় পেয়ে যান উনি, তাড়াতাড়ি শরীরে গামছা জড়িয়ে ওয়াশরুমের বাইরে চলে আসেন। এটা গেল ওই সময়ের ঘটনা। তারপরে একদিন উনি বাসায় দুপুরবেলা একা একা শুয়ে আছেন, ওই সময় বাসায় কেউ ছিল না। তো দুপুরের খাবার খেয়ে নিজের ঘরে উনি শুয়ে শুয়ে চিন্তা করছেন যে ওনার সাথে কেন এমনটা হচ্ছে। উনি কিন্তু তখনও বাসায় এগুলো বলেন নাই, কারণ এগুলো জানালে তারা বিষয়টা কিভাবে নেবে। এই সমস্ত চিন্তা যখন করছেন তখন কিন্তু ওনার ঘরের যে দরজাটা, মানে রুমের যে দরজাটা, এটা অর্ধেক খোলা অবস্থায় ছিল। হঠাৎ করে ধরাম করে দরজার পাল্লা দুটো খুলে গিয়েছে। শুধু তাই না, এই পাল্লা দুটো দেয়ালের সাথে প্রচন্ড জোরে আঘাত করেছে, ভয়ঙ্কর শব্দ হয়েছে। উনি তো শোয়া থেকে ধর্মর করে খাটের উপর বসে পড়েছেন। উনি বসে দেখেন যে ঘরের ভিতর প্রচন্ড বাতাস হচ্ছে, ঘরের জানালার পর্দা, বিছানার চাদর, ওনার টেবিলের উপরে থাকা বইয়ের পাতা সব উঠছে, সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে, ঝড় হলে যেরকম হয় আর কি। উনি কি করেছেন, ওনার রুমের জানালা দিয়ে যখন বাইরে তাকিয়েছেন দেখেন যে না, সবকিছু ঠিকঠাক, বাইরে তেমন কোনো বাতাসই নেই, শুধু ওনার ঘরের ভেতরেই এমনটা হচ্ছে। উনি তখন সাহস করে নেমে যে ঘরের বাইরে যাবেন সেটাও পারছেন না, মনে হচ্ছে উনি একটা জায়গায় একদম ফ্রিজ হয়ে গেছেন, মানে জমে গেছেন। ওনার হাত পা কিছুই চলছে না, শুধু মাথা আর চোখ, এই দুটোর উপর ওনার কিছুটা নিয়ন্ত্রণ আছে। এরপর যেটা হয় সেটা খুবই মারাত্মক। তখন বাস্তবেই এই সাফি ভাইয়ের কানের কাছে এসে কে যেন ফিসফিস করে বলছে, তুই আমার সাথে এটা কেন করলি সাফি, কেন তুই কেন করলি আমার সাথে এটা। এই কথাটাই বারবার ওনার কানের কাছে ফিসফিস করে বলছে। উনি ওই সময় নিজেকে ধরে রাখতে পারেন নাই, উনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন যে ওনার বাড়ির মানুষজন চারদিকে, বাড়ির মানুষজন যখন এসে দেখেছে উনি সেন্সলেস ওনার রুমে পড়ে আছেন, তখন তাকে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছেন। ওনার মা ওনার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছেন, ওনার হাতে স্যালাইন লাগানো হয়েছে, ওনার সমস্ত শরীরে ব্যথা। সবাই মনে করেছে কি, উনি হয়তোবা কোনো কারণে হতাশাগ্রস্ত ছিলেন, ঘুমের ওষুধ বা এই টাইপের কোনো কিছু খেয়েছেন যার কারণে এরকমটা হয়েছে। তো ওনার মা রাতের বেলা যখন ওনার কাছে জিজ্ঞেস করেছেন কি হয়েছে, তখন প্রথমবারের মতো ওনার পরিবারের সদস্যদের কাছে উনি এই বিষয়টা খুলে বলেন। ওনার মা তখন কিছুটা বুঝতে পেরেছেন যে সমস্যাটা আসলে কি হতে পারে। এরপর উনি কিছুটা সুস্থ হলে ওনার মা ওনাকে স্থানীয় একটি মাদ্রাসার বড় হুজুরের কাছে নিয়ে যান। তো বড় হুজুর ওনাকে ঝাড়ফুঁক করে দেন এবং এক বোতল পড়া পানি দিয়ে দেন, কিছু আমল শিখিয়ে দেন, আর বোতলের পানিটা এই সাফি ভাইয়ের ঘরে ছিটিয়ে দিতে বলেন। আর হুজুর বলে দেন যে এই দুটা দিন তুমি আমল করো, এই কাজগুলো করো, আমি দুই দিন পরে তোমার ঘরে আসব, তারপর দেখি যে ব্যাপারটা কি, আর এ সম্পর্কিত আরও কিছু তথ্য আমি সংগ্রহ করার চেষ্টা করব, পরে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। এই বলে হুজুর তাদেরকে বিদায় দিয়ে দেন। ওনারাও বাড়িতে ফেরত এসে হুজুরের কথা মতো সব কাজ করেন, কিন্তু আগের মতো সমস্যা আর হচ্ছিল না, কিন্তু শরীরের যে একটা ভার, একটু ভার হয়ে থাকা, এই বিষয়টা সহজে যাচ্ছিল না। দুই দিন পর হুজুর আসরের নামাজ পড়ে ওনাদের বাসায় আসেন। আসার পর কিছু তথ্য জানান যেটা শোনার পর সকলে শিউরে ওঠেন। হুজুর কিন্তু একা আসেন নাই, হুজুর সালাম ভাইকে নিয়ে এসেছেন। এই আব্দুল সালাম ভাই হচ্ছেন তিনি যিনি হচ্ছে ওই চাচার ছেলে যিনি মারা গিয়েছেন, যাকে স্বপ্নে সাফি ভাই দেখছেন, সেই সালাম ভাইকে নিয়ে আসছেন। তো সালাম ভাইকে নিয়ে আসার পর সালাম ভাইয়ের সামনেই ওই হুজুর সাফি ভাইকে বলছেন যে আচ্ছা সাফি, তোমার চাচার মৃত্যুর পর থেকেই, বিশেষ করে তাকে দাফন কাফনের পর থেকেই তোমার সাথে এই সমস্যা শুরু হয়েছে তাই না। তখন সাফি ভাই বলছেন হ্যাঁ হুজুর এরকমটাই। তখন হুজুর বলছেন আচ্ছা তুমি কি কবরে মাটি দিয়েছিলে। সাফি ভাই বলেন হ্যাঁ সবাই তো ওখানে ছিল, সবাই মাটি দিয়েছে, আমিও তো দিয়েছি। হুজুর তখন বলেন আচ্ছা তোমাকে কেউ বলেছিল যে এই মাটি কবরে দাও। তখন আমি বলি হ্যাঁ দূরে তো অনেকেই দাঁড়ানো ছিল, তারপরে বাড়ির কিছু মহিলা সদস্যরা ছিলেন যারা ওই কবরের মাটি কবরে দিয়েছিলেন, তারা তো সরাসরি এসে দেন নাই, কবরের মাটি তাদের হাতে দেওয়া হয়, ওনারা আবার পরে আরেকজনের মাধ্যম দিয়ে কাছাকাছি এসে দিয়ে দিয়েছিলেন। আরও কিছু লোক আমাকে হাতে মাটি দিয়েছিলেন দিয়ে দেওয়ার জন্য, তারা দূরে দাঁড়ানো ছিল। আমি তো মাটি দিয়েছি, এখন কে দিয়েছে কি হয়েছে আমি তো ওইভাবে বলতে পারবো না। তখন হুজুর বলেন যে শোনো, তোমার চাচা তো একজন কবিরাজ ছিলেন, তোমার কিছু পোষা খুব ভালো জিন ছিল যারা ওনাকে বিভিন্ন কাজে সহযোগিতা করত, এদের মধ্যে খুব শক্তিশালী একটা জিনও ছিল। যেহেতু তোমার চাচা কবিরাজি করতেন, এই এলাকায় আর একটা দুষ্টু কবিরাজ ছিল যে কালো জাদু করত। তোমার চাচার কারণে সে অনেক কাজ করতে পারত না, সফল হতো না। দেখা যেত সে কালো জাদু করত, তোমার চাচার কাছে সেই রোগী যদি আসতেন তাহলে তোমার চাচা ট্রিটমেন্ট করে দিতেন, যার কারণে তোমার চাচার উপর সে ক্ষিপ্ত ছিল। আরও একটা ব্যাপার হচ্ছে, তোমার চাচার কাছে যেই জিনগুলো আসা যাওয়া করত, তোমার চাচার যারা অনুগত ছিল, এদের মধ্যে একটা জিন যে শক্তিশালী ছিল, এই শক্তিশালী জিনটাকে সে কোনোভাবেই নিজের আয়ত্তে নিতে পারছিল না। তোমার চাচার মৃত্যুর সাথে সাথে তোমার চাচার অনুগত অন্য জিনগুলোকে সে আয়ত্ত করে ফেলে, কিন্তু এই শক্তিশালী জিনকে সে নিজের দখলে নিতে পারেনি। তাই সে ভয়ঙ্কর একটা পদক্ষেপ গ্রহণ করে, সেটা হচ্ছে যে ওই কবিরাজ সে নিজেও তোমার চাচার যখন কবর দেয়া হচ্ছিল তখন সে উপস্থিত ছিল। সে মাটি দেওয়ার নাম করে ওই মাটির ভেতরে একটা বিশেষ জাদুর উপকরণ দিয়ে দিয়েছিল, যেটা তোমার হাত দিয়ে ওই কবরের উপর দেয়া হয়েছে। এর ফলে সমস্যা যেটা হয়েছে, ওই জিনটা পরিপূর্ণভাবে ওই জাদুকরের আয়ত্তে না আসলেও সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং সে অনেকটাই ওই কবিরাজের আয়ত্তে চলে আসার মতো অবস্থা হয়ে গেছে, যার কারণে ওই জিনটা সে চিন্তা করেছে যে তুমি কেন এই কাজটা করলা, তোমার তো এই কাজটা করা উচিত হয় নাই, কাজটা তো ভালো না, তুমি স্বাধীন একটা জিনকে কষ্ট দিচ্ছ, তোমার কারণে এটা হয়েছে, যে কাজটা তোমার চাচাও করেন নাই কখনো। তখন শাফি ভাই বলছে যে আমি তো এসব বিষয়ে কিছুই বলতে পারবো না, আমি তো কিছু বুঝতে পারি নাই যে এমন ঘটনা ঘটবে। তখন এই যে আব্দুস সালাম ভাই, যিনি শাফি ভাই চাচাতো ভাই, উনি আবার একটা বিষয় বলেন। তো উনি বলেন যে উনিও এই হুজুরের কাছে গিয়েছিলেন, উনি কয়েকটা দিন ধরে একটা স্বপ্ন দেখছিলেন যে ওনার বাবা স্বপ্নের মধ্যে এসে আব্দুল সালাম ভাইকে বলছেন যে বাবা রে, কবরে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে অন্য একটা কবরে শুইয়ে দে, আমি এই কবরে থাকতে পারছি না। তো এই কারণটা যখন উদ্ঘাটনের জন্য হুজুরের কাছে পরামর্শ নেওয়ার জন্য আব্দুল সালাম ভাই গিয়েছিলেন, হুজুর এই বিষয়টা নিয়ে যখন অ্যানালাইসিস করেন তখন এই দুইটার কারণ একই ঘটে। সেটা হচ্ছে যে যদি ওই কবর খুঁড়ে লাশটা অন্য কবরে দিয়ে দেয়া হয় তখন ওই জিনের উপর যে প্রভাবটা, এই প্রভাবটা কেটে যাবে। এই জন্য ওই জিনটা বারবার এই স্বপ্নগুলো দেখাচ্ছিল, বিশেষ করে এই শাফি ভাইয়ের উপর সে খুব ক্ষিপ্ত ছিল, এই কারণে শাফি এই কাজটা কেন করল। হুজুর এই বিষয়টা যখন সকলকে অবগত করান তখন সকলের কাছে একটা অনুমতি চান, বিশেষ করে এই শাফি ভাইয়ের চাচার পরিবারের কাছে, যদিও তার ছেলে তো ওখানে উপস্থিত ছিলই। তখন হুজুর বলেন যে আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি ওই কবরটা খুঁড়তে চাই, ওই কবরের কোন একটা জায়গায় ওই জিনিসটা রয়েছে, এই জিনিসটা সরিয়ে ফেলতেই হবে। পরিবার থেকে অনুমতি দেওয়া হয়, হুজুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে কবরের মাটি সরাতে থাকেন, একটা পর্যায়ে গিয়ে ওই জিনিসটা পেয়েও যান, পাওয়ার পর রুকিয়া করে আগুনের মাধ্যমে ওই জিনিসটা পরিপূর্ণভাবে ধ্বংস করে দেন এবং এর মাধ্যমে ওই জিনটাও মুক্তি পেয়ে যায়। শুধু তাই না, যেই দুষ্টু কবিরাজ চাচার অধীনে থাকা ভালো জিনগুলোকে করায়ত্ত করে ফেলেছিলেন তারাও মুক্তি পেয়ে যায়। এভাবেই ওই জিনগুলো বন্দী দশা থেকে মুক্তি পায় এবং এই সমস্যাটা আল্লাহর রহমতে সমাধান হয়ে যায়। এরপরে শাফি ভাইয়ের সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের আত্মীয় স্বজন যারা মারা যান তাদের দাফন কাফন করি, তাদের কবরে মাটি দেই। এই কবরে মাটি দেয়া নিয়েও যে ব্ল্যাক ম্যাজিক হতে পারে এটা আসলে আমরা কয়জন জানি। সত্যি কথা বলতে এই ঘটনাটা আমার কাছে অন্যরকম লেগেছে। এই টাইপের ঘটনা আমি এই প্রথম বললাম। কবর রিলেটেড ঘটনা অসংখ্যবার আমি বলেছি, কিন্তু কবরে মাটি দেওয়ার সময় যে এরকম কাণ্ড কারখানা হতে পারে, এরকম ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করে কোনো জিনকে বন্দি করে ফেলা যেতে পারে বা জিনকে দুর্বল করে ফেলা যেতে পারে বা তাকে আয়ত্তে আনা যেতে পারে, এই বিষয়টা আসলে জানা ছিল না। সত্যি যারা এই টাইপের কাজগুলো করেন তারা কত নোংরা মন মানসিকতার হয়ে থাকেন সেটা বোঝা যায়। নিজের ক্ষমতা বাড়ানোর জন্য কত কাজই না করতে পারেন তারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকেও এই বিষয় সম্পর্কে বোঝার তৌফিক দান করুন, যাতে করে আমরা আমাদের নিজেদের প্রয়োজনেও এই টাইপের দুষ্টু লোকের কাছে আমরা যেন না যাই। প্রিয় লিসেনার্স, অনেকেই জাদুগ্রস্ত রয়েছেন, জাদু কাটানোর জন্য আবার আমরা জাদুকরের কাছে যাই, সেও আবার জাদু কাটানোর জন্য জাদু করে, তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? আমরাও কিন্তু জাদুকরকে ওই কুফুরি কাজে সহযোগিতা করছি নিজে বাঁচার জন্য। জাদু দিয়ে জাদু কাটানো এটাও কিন্তু কুফুরি। জাদুকর যে জাদুটা করছেন, যে সে কুফুরি শব্দগুলো উচ্চারণ করছেন, এই গোনা কিন্তু আমাদেরও হচ্ছে। এই জন্য শরিয়া সম্মত রুকিয়ার দিকেই আমাদেরকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি মেজবা ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন বিজিবি সদস্য, ওনার নাম হাসান। ওনার বাড়ি ভোলা জেলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের একটি গ্রামে। গ্রামের নামটি উনি আমাদেরকে জানিয়েছেন, বাট গ্রামের নামটি বলতে নিষেধ করেছেন বলে আমরা বলতে পারছি না। উনি বর্তমানে কুড়িগ্রামের সীমান্তবর্তী কোন একটি জায়গায় কর্মরত রয়েছেন। চলুন ঘটনায় চলে যাই। ওনার বাবা কিন্তু খুব সাহসী একজন কৃষক, গ্রামে বড় হয়েছেন, গ্রামেই ওনার বেড়ে ওঠা, গ্রামেই পুরো সময়টাই কেটে গেছে জীবনের। ছোটবেলা থেকে ওনার বাবার ভয় ডর বলতে কিন্তু বলতে গেলে আসলে তেমন কিছুই নাই। ছোটবেলা থেকে ওনার বাবা খুব ডানপিটে একজন মানুষ, আর ওনার বাবা অত্র গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে কুস্তি খেলার জন্য কিন্তু বেশ বিখ্যাত ছিলেন যখন উনি টকবকে যুবক ছিলেন। আর ওনার বাবার একটা শখ ছিল, সেটা হচ্ছে এই শীতকালে যখন খেজুরের রস সংগ্রহ করার সিজনটা আসে আর কি, তখন উনি আশেপাশের বিভিন্ন খেজুরের গাছ কেটে খেজুরের রস সংগ্রহ করতেন। তো আজকের ঘটনাটি রস সংগ্রহ করাকে কেন্দ্র করেই। ঘটনা যখন ঘটে সময়টা 2003 সালের শীতের কোনো একটি সময়। তো তখন কিন্তু এই হাসান ভাইয়ের বোনের বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে। তো ওনার দুলা ভাই অনেক রাত্রে ওনাদের বাসায় এসেছেন। তো দুলাভাইয়ের সাথে বসে গল্প গুজব করছেন ওনারা সবাই। হঠাৎ করে কথায় কথায় এই রসের প্রসঙ্গটা চলে আসে। তখন দুলাভাই বলে ওঠেন যে আমি রস খাব। এখন মেয়ের জামাই বলে ফেলছেন, এখন মেয়ের জামাই বলেছিলেন এই চিন্তা করে যে উনি হয়তোবা পরিবারের যারা পুরুষ সদস্যরা আছেন তাদেরকে সাথে নিয়ে নিজে হয়তোবা খেজুর গাছের কাছে গিয়ে রস খাবেন। কিন্তু হাসান ভাইয়ের বাবা উনি চিন্তা করেছেন যে নতুন জামাই এখন রাতের বেলা বেরিয়ে রস টস খাবে, কেমন দেখা যায়, আমি গিয়ে রস নিয়ে আসি। তখন উনি বলছেন যে তোমাদের কাউকে বাইরে যেতে হবে না, থাকো রস আমি নিয়ে আসছি, আমি তো রস পেতে আসছি সন্ধ্যার পরপরই বা বিকালেও কিছু গাছে রস পেতে আসছি, বিশেষ করে আগে যে গাছগুলোতে পাচ্ছি ওখানে অনেক রস ইতিমধ্যে পড়ে গেছে, সুতরাং তোমরা বাসায় থাকো, এই শীতের সময় বাইরে যেতে হবে না। কথা বলতে বলতেই এই হাসান ভাইয়ের বাবা আর কি উনি এই কলস টলস নিয়ে রওনা দিয়েছেন গাছের উদ্দেশ্যে, মানে ওই কলস আবার নতুন করে পেতে আগের কলসটা নিয়ে আসবেন এরকম চিন্তা করে আর কি কলস নিয়ে বাইরে বের হয়েছেন। তো যেই গাছগুলোতে উনি তাড়াতাড়ি করে এই রসের হাইটা লাগিয়েছিলেন, তাড়াতাড়ি করে বলতে একদম বিকালের দিকে, সেই গাছগুলো ওনাদের বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে। ওই জায়গাতে বেশ ঘন জঙ্গলও রয়েছে আর বিলের মাঝখানে জনবসতিহীন একটি পরিত্যক্ত জায়গা রয়েছে আশেপাশে, এই জায়গার কাছেই ওই গাছগুলো। ওখানে একটি ঘের রয়েছে, ওই ঘেরের পাশে যে খেজুর গাছগুলো ওই খেজুর গাছের রস অনেক বেশি হয়, এই কারণেই ওখানে আর কি এত দূরে হলেও রসের জন্য ওই হাড়িটা পেতে আসছেন। চিন্তা করলেন যে যেহেতু রস বেশি হয় নিশ্চয়ই এই অল্প সময়ে, আর যেহেতু আগে পেতেছেন রসগুলো ভরে গেছে ওই হাড়ির মধ্যে, তখন কিন্তু রাত 12টার একটু বেশি বাজে। ওনার আব্বু তো কলস নিয়ে হাঁটছেন, চারদিকে নিস্তব্ধ অন্ধকার, ছিঁচি পোকার ডাক, চাঁদের আলো মাঝে মধ্যে মেঘের সাথে লুকোচুরি খেলছে। এই অন্ধকার ভেতরে উনি হেঁটে যাচ্ছেন সেই খেজুর গাছের উদ্দেশ্যে। হঠাৎ করে ওনার আব্বুর মনে হতে লাগলো কেউ তার পেছনে হাঁটছে। শব্দটা এমন যে ঘোড়া কিংবা গরু হাঁটলে খুরের যেরকম খটখট শব্দ হয় ওইরকম শব্দ হচ্ছে। তো ওনার আব্বু খানিকটা দাঁড়িয়ে গেছেন কিছু সময়ের জন্য। গ্রামের লোক হওয়ার কারণে উনি কিন্তু জানতেন যে এই পরিস্থিতিতে কি করতে হয়। উনি পেছন দিকে না তাকিয়েই বলছেন, দেখ রে আমারে ভয় দেখাস না, তোরা তো জানিস যে আমি কিন্তু এগুলোতে ভয় পাই না, ছোটবেলা থেকেই কিন্তু আমি এসব শুনতে শুনতে দেখতে দেখতে বড় হয়েছি। এই কথা বলে উনি আবার হাঁটা শুরু করেছেন। তো ওনার কাছে সিগারেট ছিল, তো সিগারেট ধরিয়েছেন, সিগারেট টানতে টানতে উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তখন হঠাৎ করে ওনার কাছে মনে হলো গরম বাতাস তার পিঠে এসে লাগছে। তখন তো শীতকাল, গরম বাতাস থেমে থেমে তার পিঠে এসে লাগার কারণে মনে হচ্ছিল অনেক উচ্চতা সম্পন্ন কোনো একটা প্রাণী গরম নিঃশ্বাস তার শরীরের উপর ছাড়ছে। এতটা গরম যে এই শীতের মধ্যেও উনি ঘেমে যাচ্ছেন, অনেকটা এরকম গরম যেটা বলেছেন যে আগুনের কাছাকাছি দাঁড়ালে যেরকম গরম অনুভূত হয়, মনে হচ্ছে পেছন থেকে ওই রকম গরম বাতাস এসে তার গায়ে লাগছে। এরপরেও কিন্তু উনি পেছন দিকে তাকান নাই, উনি সামনের দিকে হাঁটছেন, কিন্তু উনি বুঝতে পারেন যে ওনার পিছনে ভয়ঙ্কর কিছু একটা পড়ে গেছে। তো উনি গাছের কাছে যান, হাঁটছেন, হাঁটতে হাঁটতেই চলে আসছেন, চিন্তা করছেন কোন গাছে যাব, একটা একটা করে গাছ দেখছেন, সরে সরে অনুভব করছেন যে কোন গাছটায় রস একটু বেশি এখন পড়তে পারে। এরকম করতে করতে উনি একদম শেষ মাথার একটা গাছের কাছে যান, ওনার কাছে মনে হলো যে এই গাছটা থেকে উনি রস সংগ্রহ করবেন। তো উনি ওই গাছটাতেই উঠে যান, ওঠার পর ওই গাছের ওই হাড়িটা উনি নিয়েছেন, নেয়ার পর আরেকটা হাড়ি পেতে নিচে নেমে চিন্তা করেছেন যে আরেকটা গাছের রস সংগ্রহ করি। তো উনি যখন সরে গেছেন ওখান থেকে আরেকটা গাছের দিকে, হঠাৎ করে ঢক 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 শব্দ, অনেক সময় আমরা পানি খেলে যেরকম ঢক ঢক শব্দ হয় ওই রকম শব্দ, কিন্তু সেই শব্দটা অনেক জোরে হচ্ছে। এরপরে উনি ওই শব্দের উৎস খুঁজতে গিয়ে যখন পেছন দিকে তাকিয়েছেন, তখন একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে এই যে একটু আগে ওনার নামানো রস ভর্তি হাড়িটা, বেশ লম্বা টাইপের একটা লোক, আলখেল্লা পরা, সাদা আলখেল্লা, সে এই রস খাচ্ছে, কিন্তু খাচ্ছে কিভাবে, স্বাভাবিকভাবে যেভাবে আমরা পানি খাই অর্থাৎ পানি পান করি ওইভাবে খাচ্ছে না। আমরা ভাত খাই কিভাবে, হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খাই, মনে হচ্ছে এই হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে সে ভাত খাওয়ার মতো করে মুখে নিচ্ছে পানি, পানি বলতে ওই রসটা, আর সে চিবিয়ে খাচ্ছে, ঢক ঢক শব্দ হচ্ছে। আসলে সে কিন্তু ভাত খাওয়ার মতো স্টাইলে হাত দিয়ে রস উঠিয়ে মুখের মধ্যে নিচ্ছে আর খাচ্ছে, আর সেটারই শব্দ হচ্ছে। উনি তো এটা দেখার সাথে সাথে, সাহসী মানুষ হলেও ভয় তো একটু লাগেই তাই না, ভয়ের একটা শীতল অনুভূতি ওনার শির দ্বারা বেয়ে চলে যায়। উনি ওখানে একদম ফ্রিজ হয়ে যান, কি করবেন বুঝতে পারছেন না, সামনে যাবেন পেছনে যাবেন না কি করবেন। হঠাৎ করেই ওই অবয়বটা এই হাসান ভাইয়ের আব্বুর দিকে তাকিয়ে ওঠে, এবং তাকিয়ে বেশ নাকি নাকি কণ্ঠে ওই অবয়বটা বলে ওঠে, আরে ভয় পাস না, ভয় পাস না রে, আয় আয় কাছে আয় কাছে আয়, আমি তোর কোনো ক্ষতি করবো না, আমি এখানেই থাকি, আমার খুব ইচ্ছে হয় রস খাওয়ার, কিন্তু তোকে তো আমি ঠিক মতো পাই না, আবার আমি যদি তোর সামনে এসে রস খেতে চাই তুই তো আবার ভয়ও পাইতে পারিস, আবার রস তো তুই নিয়ে চলেও যাস, আর তোর অনুমতি ছাড়া কিভাবে রস খাই বল, রস খেলে তো খাওয়াই যায়, কিন্তু আজকে দেখলাম যে তুই আসছিস, অবেলায় রস নামাইলি, এত লোভ লাগছিল আজকে আর অনুমতির অপেক্ষায় থাকতে পারলাম না, তাই রস খাওয়া শুরু করলাম। আর শোন, তোর রস পাহারা দেওয়ার জন্য আশা লাগবে না, তোর রস আমি পাহারা দেব, কেউ এই রস চুরি করতে পারবে না। তবে আমি মাঝে মাঝে কিন্তু একটু করে রস খাবো, তুই এবার মন খারাপ করিস না, যা এখন যা। তো উনি এটা দেখার পর ভয় পেয়েছিলেন আসলে, এইভাবে তাকে বলছে। এরপর উনি আর একটা কাছ থেকে হাড়ি নামিয়ে ওই রস নিয়ে উনি বাড়ির দিকে চলে আসেন। তো বাসায় আসার পর এই হাসান ভাইয়ের বাবার কিন্তু খুব জ্বর আসে। এরপর সকালবেলা এই হাসান ভাইয়ের দাদা, উনি মসজিদের ইমাম ছিলেন, তাকে ডেকে আনা হয়, উনি পানি পড়া দেন, ঝাড়ফুঁক করে দেন, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। এর কিছুদিন পর ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে তখনও কিন্তু ওই সিজনটা চলছিলই, মানে ওই সময়ও খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছিল। অন্যান্য দিনের মতো হাসান ভাইয়ের বাবাও ওই যেই জায়গাটাতে উনি ওই অবয়বটাকে দেখেছিলেন সেখানেও হাড়ি পেতে এসেছেন। আর ওখানেই একজন লোক যার শরীরের অর্ধেক পর্যন্ত মাটিতে পোতা ওই অবস্থাতে পাওয়া যায়, মাথা নিচ দিকে কোমর পর্যন্ত গেড়ে ফেলেছে, শুধু কোমর থেকে পায়ের উপরের অংশ পর্যন্ত এটা বাইরে বেরিয়েছিল, শুকনো মাটির মধ্যে তাকে পুঁতে রাখা হয়েছিল। হৈহুল্লোর পড়ে যায় চতুর্দিকে, মাটি খুঁড়ে তাকে বের করা হয়, দেখা যায় এ আর কেউ না, ওই গ্রামেরই বশির নামের একজন লোক যার চুরির স্বভাব ছিল, বিভিন্ন বাড়িতে গিয়ে এটা সেটা, মানে সিজকে চোর আর কি, সে চুরি করত। আর রস চুরি করাটা এটা তার একটা নেশার মতো ছিল। সকলে বুঝতে পারে এই বশির লোকটা এই রস চুরি করার জন্য ওখানে গিয়েছিল, যার কারণে কোনো একটা ঘটনা তার সাথে ঘটেছে আর এভাবে তাকে হত্যা করা হয়েছে। লোকজন বুঝতে পারেন যে এটা কোনো মানুষের কাজ নয়। আর হাসান ভাইয়ের পরিবার বা হাসান ভাইয়ের বাবা ওনারা জানান যে এরকম একটা ঘটনা ঘটেছিল, এখানে একটা জিনিস থাকে যে জিনিসটা এই রস পাহারা দেয়। যেহেতু ওই জিনিসটা কথা দিয়েছিল হাসান ভাইয়ের বাবাকে যে এখানে আসা লাগবে না, তোর রস আমি পাহারা দেব, কেউ নিতে পারবে না, নিশ্চয়ই এই বশির নামের লোকটা চুরি করতে আসছিল, ক্ষিপ্ত হয়ে ওই বশিরকে এই শাস্তি দিয়েছে। যেহেতু সে আগে থেকেই এই স্বভাবে অভ্যস্ত ছিল, অনেকবার বিভিন্ন ধরনের গ্রাম্য সালিশে তাকে বিভিন্নভাবে বলা হয়েছে এগুলো থেকে বিরত থাকতে, তারপর সে থাকে নাই, হয়তোবা এই সমস্ত কারণেই ওই জিনটা তাকে এই শাস্তিটা দিয়েছে। এই ঘটনার পর থেকে এই হাসান ভাইয়ের বাবা উনি আর ওই জায়গাতে হাড়ি পাততে যান না। এই 2003 সালের পর থেকে অদ্যাবধি উনি আর ওইখানে রসের হাড়ি পাতেন নাই। এটা ছিল ঘটনা। হাসান ভাই জানিয়েছেন যে ওনাদের পরিবারে আরো অনেক ঘটনা আছে যেগুলো উনি সংগ্রহ করে আমাদেরকে পাঠাবেন, আমরা অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরিয়ান মাহমুদ। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়। ঘটনাটি খুবই স্পর্শকাতর, যার কারণে ওনার ইউনিয়ন এবং গ্রামের নামটি আমরা বলছি না। উনি বর্তমানে পুরান ঢাকার বাবুবাজার এলাকায় রয়েছেন, ওখানে ওনাদের প্রেসের ব্যবসা রয়েছে। 2023 সালের নভেম্বর মাসের 27 তারিখ ওনার ভাগ্নির মুখে ভাতের অনুষ্ঠান থেকে উনি ফিরছিলেন সিএনজিতে করে। সিএনজিটা যখন মানিকগঞ্জের সিংরার রোডে রয়েছে, হঠাৎ করেই ওনার কাছে মনে হয় যে ওনার দমটা আটকে যাচ্ছে। ওনার আগে থেকে গ্যাস্ট্রিকের কিছুটা সমস্যা ছিল, যার কারণে উনি মনে করেছিলেন যে অনুষ্ঠানে তো অনেক কিছুই খেয়েছেন, এর ফলে হয়তো বা গ্যাস্ট্রিকের সমস্যাটা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। উনি খাবারের আগে আবার গ্যাস্ট্রিকের ওষুধও খান নাই, উনি এটাই মনে করেছিলেন। কিন্তু না, ওনার ধারণাটা আসলে ভুল ছিল। যখন ওনাদের সিএনজিটা হেমায়েতপুরের একটু আগে এসেছে, তখন উনি এমন কষ্ট এবং যন্ত্রণা ফিল করতে থাকেন যে উনি সিএনজিটা থামিয়ে রাস্তার পাশে শুয়ে পড়েন। ওনার শুধু শ্বাস প্রশ্বাসটা অনেক কষ্টে চলছিল, উনি অনেক কষ্টে টেনে শ্বাস নিচ্ছিলেন, আবার সেই শ্বাসটাও অনেক কষ্টে ছাড়ছিলেন। এ যে কি কষ্ট, ওনার শরীরে অক্সিজেনের প্রয়োজন, অথচ উনি নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস নিতে পারছিলেন না। এমনটা না যে ওনার সর্দি কাশি হয়েছে যার কারণে এই সমস্যা হচ্ছে। তাহলে কেন এই সমস্যা? ওনার সাথে যে যাত্রী ভাইরা ছিলেন তারাও এই বিষয়টা দেখে ওনাদের মধ্যে একজন অ্যাসিডিটির একটি ওষুধ ওনাকে খাওয়ান, এরপরে দোয়া পরে ওনাকে ফু দেওয়া হয়, এরপর উনি একটু ভালো বোধ করেন। অনেক কষ্টে বাসায় আসেন উনি। বাসায় আসার পর আবার ওই শ্বাস প্রশ্বাসের সমস্যাটা শুরু হয়ে যায়। তবে ওই যে সিএনজিতে থাকা অবস্থায় যেরকম তীব্র ছিল ওরকম না, এরকম এক সপ্তাহ চলতে থাকে। একটু একটু করে ভালোর দিকে যায়, এক সপ্তাহ পর আবার অবস্থা খারাপ হয়ে গেল আর কি। পুরান ঢাকার মডার্ন হসপিটালে উনি যান, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরীক্ষার যে রিপোর্ট, এই রিপোর্ট দেখার পর ডাক্তার বলেন যে ওনার নাকি অ্যাজমা হয়েছে। অ্যাজমার যে ওষুধ সেগুলো দেওয়া হয়, সেগুলো উনি খাচ্ছিলেন, তবে কোনো ধরনের সুস্থতা উনি অনুভব করছিলেন না। একটা মানুষের যতটুকু শ্বাস নেওয়া দরকার, এই পরিমাণ শ্বাস যদি কেউ নিতে না পারে তাহলে কিরকম কষ্ট হতে পারে তা কিন্তু খুব সহজেই বোঝা যায়, এটা আমরা বুঝতে পারি। আগের ডাক্তার দেখানোর পর কোনো ধরনের কোনো উন্নতি হচ্ছে না, উনি আর একটা হসপিটালে গিয়েছেন। ওই ডাক্তার তো রোগই ধরতে পারে না, অনেকগুলো টেস্ট দিয়েছে আবার করা হয়, উনি বলে কই না তো আপনার তো কোনো রোগ নাই। তাহলে ওনার সমস্যাটা কি? এই কয়েকদিন তো দেখা যাচ্ছে যে শুধু শারীরিক সমস্যার উপর দিয়ে যাচ্ছিল, আর এরপর থেকে শুরু হয় খারাপ খারাপ স্বপ্ন দেখা। তখন তো শীতের সিজন, উনি রুমের মধ্যে একদম ফুল স্পিডে ফ্যান চালাতেন, তারপরও ওনার শরীর থেকে অনেক ঘাম ছুটত। প্রথম যে স্বপ্নটা উনি দেখেন সেটা এমন ছিল যে উনি স্বপ্নে দেখছেন যে উনি নিজের বিছানায় শুয়ে আছেন, ওনার পাশে কেউ নাই। তবে উনি যে রুমটায় থাকতেন ওই রুমে ওনার এক ফুফাতো ভাই এবং ওনার আর একটা ভাই থাকত। উনি স্বপ্নে দেখছেন যে ওনার পায়ের সামনে দুটো অবয়ব আসলো, পরনে কালো কাপড়, কিন্তু কাফন কিভাবে একটি মানুষকে পরানো হয়, একটি মানুষকে কাফনে মোড়ানোর পর কেমন দেখা যায়, ওই রকম দেখা যাচ্ছে তাদেরকে। কালো কাপড় পরা, কিন্তু কাফনে পেঁচালে যেরকমটা হয় ওই রকম, মুখটা শুধু দেখা যাচ্ছে। তাদের চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে টর্চ লাইটের মতো জ্বলজ্বল করছে। চেহারাটা খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না। এরা ছিল দুইজন। এই দুইজন কি করে এই আরিয়ান ভাইয়ের দুই পা ধরে হেঁচকা টান দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে হিড় হিড় করে টেনে নিতে যাচ্ছে। এই টেনে নিতে নিতে নিয়ে যায় ওনাদের বাড়ির যে মেইন দরজা, ওইখানে মেইন দরজায় আসার পর হুট করে ওনার পাটা ছেড়ে দেয়। এরপরে অবয়ব দুটো হাওয়ায় মিলিয়ে যায়, ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখেন যে উনি তো ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন, কিন্তু উনি আছেন ওনাদের মেইন দরজার সামনে পড়ে। উনি তো প্রচন্ড ভয় পান, চিৎকার করে ওনার আম্মুকে ডাক দেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত কাটায় কাটায় তিনটা বাজে। ওনার আম্মু তো চলে আসেন, এসে দেখেন যে উনি দরজার সামনে পড়ে আছেন। বলেন যে কি রে আরিয়ান, তুই এখানে কেন, দরজার সামনে কেন? ওই সময় উনি কিছু বলেন নাই, উনি বলেন যে দুঃস্বপ্ন দেখেছি, তারপর দেখি আমি এখানে। ওনার মা চিন্তা করেছেন যে হয়তো বা ঘুমের ঘরে কোনো কারণে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে, এরপর মাথা ঘুরে পড়ে গেছে, এরকমটা কিছু হতে পারে, কারণ উনি তো এমনিতেও একটু অসুস্থ ছিলেন আর কি। তো ওই রাত্রে ওনার মা আর ওনাকে একা ছাড়েন নাই, সারা রাত ওনার মা ওনার পাশেই ছিলেন। এরপর থেকে ওনার কাছে মনে হতো যে ওনার চতুর্দিকে মনে হচ্ছে আগুন জ্বলছে, চতুর্দিকে আগুন জ্বললে আগুনের এক ধরনের তাপ কিন্তু অনুভূত হয়। ওনার কাছে মনে হতো ওনার চতুর্দিকে এরকম তাপ আছে যেটা ওনার শরীরে এসে লাগছে, অথচ সময়টা কিন্তু শীতকাল, ডিসেম্বর মাস চলে এসেছে, ডিসেম্বর মাসে তো শীতই থাকে। আর পরের রাত্রেও উনি সেম স্বপ্নটা আবার দেখেন। তবে ওই রাত্রে উনি যে ওই মেইন দরজার কাছে চলে গেছেন বিষয়টা এরকম না, বিছানাতেই ছিলেন। তবে এই দুটো স্বপ্ন ওই সময়ও বাসার কাউকে উনি বলেন নাই। তবে তৃতীয় রাত্রে যে স্বপ্নটা ছিল সেটা অন্যরকম ছিল। উনি স্বপ্নে দেখেন যে ওনার এক কাকা, যিনি 2022 সালে মারা গেছেন, মানে এই ঘটনা শুরু হওয়ার এক বছর আগে উনি মারা গিয়েছিলেন আর কি, তো উনি স্বপ্নে দেখেন যে ওই কাকার সাথে একটি ট্রাকে আরিয়ান ভাই বসে আছেন। এই ট্রাকটি ছিল হচ্ছে লাশবাহী একটি ট্রাক, যে ট্রাকে লাশ রয়েছে। এই কাকার লাশটাও একটা ট্রাকে করে নাকি আনা হয়েছিল, মনে হচ্ছিল এটাই সেই ট্রাক। কাকা ট্রাকের যে ড্রাইভিং সিট, এই ট্রাকের ড্রাইভিং সিটে বসে আছেন। কাকা বলছেন যে চলো ভাতি যা, যাওয়া যাক। উনিও স্বপ্নের মধ্যে বলছেন যে চলেন চাচা। তখন ট্রাকটি ওই কাকা চালানো শুরু করে। ঠিক সেই মুহূর্তে ওনার ঘুম ভেঙে যায়। তখন উনি ওনার বালিশের পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে দেখার চেষ্টা করেন যে কয়টা বাজে। উনি দেখেন যে মোবাইলের স্ক্রিনে ঠিক 3টা বাজে, 3টা 1ও না 2ও না, যেটা কয়েক রাত আগেও ঘটেছিল। উনি দরজার সামনে পড়ে যাওয়ার পর ঘড়ির দিকে তাকিয়েছেন, দেখেন ঠিক কাটায় কাটায় 3টা বাজে। আসলে ব্যাপারটা কি, এই 3টার সময় কেন এই সমস্যাটা হচ্ছে? এরপর মূলত উনি ওনার আব্বু আম্মুকে সব কথা খুলে বলেন যে কি কি স্বপ্ন উনি দেখছেন। তো ওনারা বলেন যে কয়েকটা দিন একটু দোয়া কালাম পড়ে শো, শরীরটা বন্ধ করে শো। এর মধ্যে আর একটা ব্যাপার হলো যে উনি যেই রাত্রে স্বপ্নটা দেখেন ওনার কাকার সাথে এই যে ট্রাকে যাওয়ার একটা স্বপ্ন, এরপরে যে শুক্রবার আসবে এই শুক্রবারে আবার ওই কাকার দোয়ার অনুষ্ঠান ছিল। ওই দোয়ার অনুষ্ঠানে একজন বৃদ্ধা মহিলার আসার কথা রয়েছে, যিনি খুব ভালো জড়িবুটির চিকিৎসা দেন, বিশেষ করে জাদুটোনা সংক্রান্ত যে সমস্ত রোগবালাই হয় আর কি, এইটার গাছগাছটার কিছু চিকিৎসা উনি দিতে পারেন, অনেক ভালো নাকি এই বিষয়ে উনি পারদর্শী। তখন তার আব্বা আম্মা বলেন যে ওখানে ওই বয়স্ক ভদ্র মহিলা আসবেন, উনি ভালো কবিরাজ, দেখি ওনাকে তোকে দেখাবো, আপাতত দোয়া দরুদ পড়ে ঘুমা। তো এরপর থেকে তো উনি দোয়া দরুদ পড়ে শরীর বন্ধ করে ঘুমান। স্বপ্নে উনি এই জিনিসটা দেখা কয়েকদিনের জন্য আসলে আর দেখছিলেন না আর কি। কিন্তু আর একটা মারাত্মক শারীরিক সমস্যা হয়ে যায় যেটা খুব গুরুতর, সেটা হচ্ছে যে উনি যখন ওয়াশরুমে যান তখন ওনার জল বিয়োগ করতে প্রচণ্ড অসুবিধা হয়। যথেষ্ট প্রেসার থাকার পরও উনি সেটা করতে পারছিলেন না, এটা খুবই মারাত্মক একটা কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়ায় ওনার জন্য। খুব কষ্টে কয়েকটা রাত দিন উনি পার করেছেন। এরপর ওই যে কাকার যে দোয়ার অনুষ্ঠান ছিল ওখানে ওনারা যান। তখন ওনার নানির এক আত্মীয় কবিরাজ, যে বৃদ্ধা মহিলার কথা আমরা শুরুতে বলেছি, তার বয়স প্রায় 70-এর কাছাকাছি হবে। তো ওনার কাছে যখন নিয়ে যাওয়া হয় এই আরিয়ান ভাইকে, উনি দেখার পর বলছেন যে দাঁড়াও ওর উপর আমি একটু হাত চালান দিয়ে নিই। তো উনি হাত চালান দেন, বারবার ওনার হাতটা এই আরিয়ান ভাইয়ের পেটের উপরে চলে আসে। তখন ওই বৃদ্ধা মহিলা বললেন যে কিছুটা বুঝতে পেরেছি, এখন আমাকে আরো কিছু বুঝতে হবে, দেখি আমি আমার জিনের সাথে একটু কথা বলি, আসলে ব্যাপারটা কি, কি ধরনের চিকিৎসা এখন আমি ওকে দেব। এরপর উনি একটা নিরিবিলি ঘর চান, ওই সময় তো অনেক আত্মীয় স্বজন আসছেন, ওই সময় নিরিবিলি ঘর ম্যানেজ করাটা একটু টাফ হলেও একটা নিরিবিলি ঘর ওনার জন্য ব্যবস্থা করা হয়। উনি ওই ঘরে ঢুকে যান, কিছু সময় উনি সেখানে থাকেন, এরপর বের হয়ে আসেন। ওনার জিনের সাথে কি কথা হয়েছে ওই সময় উনি বলেন নাই। তো উনি বের হয়ে এসেই এক গ্লাস দুধ এনে দিতে বলেন। তো এক গ্লাস দুধ এনে দেয়া হয়। এরপর উনি আরো কিছু গাছগাছরা যেটা সংগ্রহ করার জন্য ঘর থেকে বেরিয়ে দেন, যেটা খুব অ্যাভেলেবল আর কি, তো উনি কিছু গাছের পাতা এইগুলো নিয়ে আসেন, দ্রুত ওইটা পাটায় বাটতে বলেন। অল্প সময়ের মধ্যে সেটা বাটাও হয়ে যায়, আর ওই দুধের সাথে চামচ দিয়ে খুব ভালো করে উনি মিক্স করে ফেলেন। এরপর আরিয়ান ভাইকে বলেন যে বিসমিল্লাহ বলে খেয়ে নাও। আরিয়ান ভাই এটা খেলেন, খাওয়ার 5 মিনিট পর ওনার প্রচন্ড বমির চাপ অনুভূত হতে থাকে। মনে হচ্ছে এমন বমি হবে যে শরীরের ভেতর থেকে ওনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গলা দিয়ে বের হয়ে আসার উপক্রম হবে, এমন একটা যন্ত্রণা ওনার ভিতরে অনুভূত হয় এবং পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। একটা পর্যায়ে উনি বমি করেন, গলা দিয়ে রক্ত বের হয়ে আসে, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে একটা গাছের শেকড় বের হয়ে আসে, যেই শেকড়টা কিছু সুতা দিয়ে পেঁচানো ছিল, আর এক টুকরো মাংস বের হয়ে আসে। এরপর উনি কিছুটা সুস্থতা বোধ করেন, আর একটা রুমে নিয়ে যাওয়া হয়। এরপর ওই কবিরাজ যেই বিষয়টা বলেছেন তা শোনার পর সবাই খুব ভয় পেয়ে যান। বিষয়টা এরকম যে এই আরিয়ান ভাই ওনারা হচ্ছেন 3 ভাই, উনি সবার ছোট, বড় ভাইয়ের বিয়ে হয়েছে 8 বছর, মেজো ভাই তখনও বিয়ে করেন নাই। আর ওনার যে বড় ভাই, উনি বিয়ে করার পর ওনার ওয়াইফ নিয়ে তো আব্বু আম্মুর সাথে থাকছিলেন, কোনো কারণে ওনার আব্বুর সাথে বেশ ঝগড়া হয়, তো ঝগড়ার পর সামান্য একটা ইস্যুতেই ঝগড়া হয়, ঝগড়াটা অনেক বড় হয়ে যায়, এরপর ওনার ওয়াইফকে নিয়ে উনি চলে যান, আলাদা থাকেন, আলাদা বাড়িতে থাকেন। জানা যায় যে ওনার ওয়াইফের যে মা মানে ওনার শাশুড়ি, উনি ব্ল্যাক ম্যাজিক করেছিলেন ওনার ভাইয়ের উপরে যাতে করে উনি আলাদা হয়ে যান আর কি। এরপর ওই বৃদ্ধা মহিলা কবিরাজ উনি আরো কিছু তথ্য বলেন, সেটা হচ্ছে যে এই আরিয়ান ভাইকে ব্ল্যাক ম্যাজিক করেছে হচ্ছে এই আরিয়ান ভাইয়েরই বড় ভাইয়ের শাশুড়ি এবং তার মেয়ে মানে আরিয়ান ভাইয়ের ভাবি, এরা প্রত্যেকেই এই বিষয়ের সাথে জড়িত, যদিও বা তার বড় ভাই এই বিষয়টা জানে না বা তিনি জড়িত নন। এটা করার একটা উদ্দেশ্য রয়েছে, তা হচ্ছে যে এই পরিবারে ভালো কিছু হোক, এটা কোনোভাবেই এই আরিয়ান ভাইয়ের বড় ভাইয়ের শাশুড়ি সেটা চান না, এমনকি সে বড় ভাইয়ের স্ত্রীও সেটা চায় না। এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে ওই যে আরিয়ান ভাইয়ের বড় ভাইয়ের শাশুড়ির এক নিকট আত্মীয়ের কাছ থেকে, সেও একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। এটা করা হয়েছে 2 ভাবে, একটা হচ্ছে খাবারের সাথে আর একটা হচ্ছে জিন চালান করে। 2 ভাবে করার একটা কারণও রয়েছে, কারণ হচ্ছে মানুষ দোয়া দুরুদ পড়ে যদি শরীর বন্ধ করে রাখে তাহলে জিন কাছে আসতে পারবে না, কিন্তু শরীরের ভেতরে যেটা রয়েছে এটা তো কাজ করবে। কবিরাজ বলেন যে আরিয়ান ভাইকে এমন একটা জিনিস নাকি খাইয়ে দেওয়া হয়েছিল, এই শিকড়টা আস্তে আস্তে পেটের ভেতরে নাকি গাছ হয়ে যাবে এবং একটা সময় হঠাৎ করেই পেট ফেটে এই গাছটা বের হয়ে আরিয়ান ভাইয়ের মৃত্যু হবে। হাজার চিকিৎসাতেও এটার কোনো সমাধান হবে তো নাই, এমনকি এই যে গাছটা আস্তে আস্তে বড় হবে পেটের ভিতরে, এই গাছের কোনো অস্তিত্বই কোনো পরীক্ষা নিরীক্ষায় টের পাওয়া যাবে না, এমন ভয়ঙ্কর একটা ব্ল্যাক ম্যাজিক তার উপর করা হয়েছে। এখন কথা হলো যে এটা কিভাবে করা হলো। কবিরাজ আরিয়ান ভাইকে জিজ্ঞেস করেন যে বলো তো বাবা, তুমি কি ওই বাড়িতে গিয়ে কিছু খাইছিলা? আরিয়ান ভাই বলছেন যে হ্যাঁ, আমি তো 2-3 মাস আগে ওদের দিয়ে একটা জিনিস খাইছিলাম। ঘটনাটা কি? আরিয়ান ভাই বলেন যে কোনো একটা কারণে এলাকায় সারাদিন লোডশেডিং ছিল, এদিকে ওনার ফোনটা বন্ধ হয়ে গেছে, ফোনটা চার্জ দিতে হবে, এই কারণেই মূলত এই আরিয়ান ভাই ওনার এক শিষ্যকে নিয়ে বড় ভাইয়ের বাসায় গিয়েছিলেন যে ফোনটা একটু চার্জ দেবেন, বড় ভাইয়ের সাথে কথা বলবেন। এমনিতে উনি বড় ভাইয়ের বাসায় খুব একটা যান না, বছরে 1-2 বার যান, খুব দরকারি আর কি, এছাড়া যান না আর কি। চিন্তা করলেন যে বড় ভাইয়ের বাসায় যাই, ফোনটা চার্জ দিয়ে নিয়েছি, ওইখানে আবার মানে কারেন্ট আছে যার কারণে চার্জ দেওয়াটা পসিবল হবে, এই জন্য গিয়েছেন। তো যাওয়ার পর ভাবি প্রথমে কলা মুড়ি এরপর খেতে দিয়েছেন, এরপরে বলছেন যে তোমাদের জন্য নুডলস বানাচ্ছি, নুডলস নিয়ে আসছি তোমরা বসো। এরপর কি করলো, 3 বাটি নুডলস নিয়ে আসছে আর কি। নুডলস নিয়ে আসার পর একটা বাটিতে নুডলসের পরিমাণটা বেশি ছিল, তো আরিয়ান ভাই নুডলস খেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যার কারণে ওনার সাথে আরিফ নামে যেই সাবজেক্টটা আসছে ওই বড় বাটিটা, বড় বাটি বলতে যেখানে নুডলসের পরিমাণ বেশি, এই বাটিটা উনি ওই আরিফকে দেন যে তুই এটা খা। আর দেখা গেল যে একটাতে চামচ নাই, বিশেষ করে একটা বড় বাটি ছিল ওটাতে আবার চামচ নাই, তো ওই বাটিটা থেকে, ওই বাটিটা তো ওই আরিফকে দিয়েছে, অন্য একটা বাটি থেকে চামচ নিয়ে সেটা আবার ওই আরিফকে দিয়েছে। এরপর ভাবি যখন আর একটা চামচ নিয়ে আসছে, এসে দেখে যে ওই বাটিটা যেটাতে নুডলসের পরিমাণ বেশি সেটা আরিফ খাচ্ছে, তখন উনি এটা দেখে মুখ চোখ কালো করে ফেলেন এবং বলেন যে এই তুমি এই বাটি নুডলস খাচ্ছ কেন, দাও দাও এটা তো আরিয়ান খাবে, এটা আরিয়ানের জন্য আনছি। আরিয়ান তো অবাক যে খাচ্ছে একটা মানুষ, তার কাছ থেকে এই বাটি কেড়ে নিয়ে আবার আমাকে দিবে। তার ভাবি এই কাজটাই করেন, ওই ছোট বাটিটা, ছোট বাটি বলতে যেটাতে নুডলসের পরিমাণ কম, ওইটা আবার ওই আরিফকে ধরায় দেন যে তুমি এটা খাও, আর যেটাতে নুডলসের পরিমাণ বেশি সেইটা আরিয়ান ভাইকে দেন। আরিয়ান ভাই সেটা খান, তবে ওনার কাছে, ওনার কাছে একটু সন্দেহ লাগে যে এরকম আচরণ তো নর্মালি মানুষজন করে না, একজন একটা জিনিস খাওয়া শুরু করেছে তার হাত থেকে সেটা নিয়ে আরেকজনকে দিয়ে দেবে, একই জিনিসই তো, সে নুডলসই তো, এমনটা না যে ওইখানে অন্য জিনিস বা অন্য খাবার রয়েছে। আর আরেকটা বাটি যেটা ছিল সেটা লোক দেখানোর জন্য উনি খাচ্ছেন আর কি। এই জিনিস খাওয়ার কয়েকদিন পরেই মূলত ওই যে ওনার ভাগ্নির যেই মুখে ভাজ্য অনুষ্ঠানটা, এটাতে গিয়েছিলেন, আর ওখান থেকে ফেরার পরই সিএনজির মধ্যে উনি অসুস্থ হয়ে যান, তারপর থেকে এই সমস্যা শুরু। মূলত ওই সময়ে বাটির মধ্যে খুব একটা জটিল পদ্ধতি প্রয়োগ করে এই শিকড়টা ওনার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই শিকড়টা ওই খাবারের ভেতরে থাকলেও সেটা নাকি দৃষ্টিগোচর হতো না, এটা একটা দৃষ্টি ভ্রম করে পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যেটা মানুষ আসলে একবারে দেখতে পায় না। অদ্ভুত একটি ব্যাপার। তো যাই হোক, এটি খাওয়ার পরেই মূলত ওনার সাথে সমস্যা শুরু হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আরিয়ান ভাই সুস্থ হয়ে গিয়েছিলেন। এক মাস সময় লেগেছিল, ওই কবিরাজ বেশ কিছু জিনিস শিখিয়ে দিয়েছিলেন, কিছু আমল করতে বলেছিলেন, আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। তবে এখনও মাঝে মাঝে ফজরের নামাজ আদায় করার সময়, যদি ফজরের নামাজ উনি বাসায় পড়েন যদিও বা, তো মাঝে মাঝে মনে হয় যে ওনার পেছনে কেউ আছে, তবে আগের মতো সেই ধরনের উপস্থিতি উনি ফিল করেন না, যেমন গরম একটা অনুভূতি হতো চতুর্দিকে এরকমটা না, তবে মনে হয় কেউ আছে, জাস্ট এতটুকুই, এছাড়া বেশি কিছু না। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবারের জন্য চিন্তা করেন যে আমরা কোথাও গিয়ে খাবার যে খাই, গোগ্রাসে খেয়ে ফেলি, অ্যাটলিস্ট বিসমিল্লাহ যে বলতে হবে এটাও ভুলে যাই। বিশেষ করে এই ধরনের কোনো বাড়িতে যদি আমরা যাই, সন্দেহ যদি থাকে যে ওখানে যাওয়ার পর এই ধরনের খাবার খেতে দিতে পারে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, তা হচ্ছে যে যখন খাবারটা আমরা মুখের কাছে নেব, তখন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এটা পরে অন্তত হালকা করে ফু দেব। এটা তো করবই, সম্ভব হলে আয়াতুল কুরসি পরে ফু দিব, এবং চারকুল, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস এটা পরে ফু দেব। এও যদি সম্ভব না হয়, কমপক্ষে সূরা ফালাক নাস পরে ফু দেব। যদি ওর মধ্যে কোনো জাদুর উপকরণ থেকেও থাকে, আল্লাহ চাহেন তো সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কোনো সন্দেহজনক খাবার খাওয়ার পূর্বে আমরা এই আমলটা করার চেষ্টা করব, এমনভাবে করব যাতে করে তার টেন না পায়। দেখা যাচ্ছে যে উনি এই ব্ল্যাক ম্যাজিক করার কোনো উদ্দেশ্য নিয়ে খাবার দেন নাই, বা ওনার এই চিন্তা মাথায়ও নাই, এমনি সরল বিশ্বাসে দিয়েছেন। যখন আমাদের সামনে খাবারগুলো পরিবেশন করা হবে, যখন দেখা যাবে যে আমরা দীর্ঘ সময় নিয়ে এরকম ফু দিয়ে খাবার খাচ্ছি, তখন তিনি মনে কষ্টও পেতে পারেন, যার কারণে খাবার খাওয়ার সময় এমনভাবে খেতে হবে যাতে করে উনি বিষয়টা বুঝতে না পারেন, বুঝলে উনি মনে কষ্ট পাবেন যদি এই ধরনের চিন্তা তার মাথায় না থাকে। তো এই জন্য এই সমস্ত আমলগুলো একটু সতর্কতার সাথে করতে হয় যাতে অন্যের মনে কষ্ট না লাগে। কারণ আমরা তো জানি যে আমরা কি ধরনের বিপদ থেকে বাঁচার জন্য এই আমলগুলো করছি, কিন্তু সাধারণ মানুষ তো বুঝতে পারবে না
চিন্তা করবে যে আমাকে সন্দেহ করে এটা সেটা, এটা চিন্তা করে সম্পর্কটা নষ্ট হতে পারে। এজন্য এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন পদ্ধতিতে বিষয়টা প্রয়োগ করব। যদি কিছুই না পারি তাও অন্তত বিসমিল্লা বলে যেন আমরা খাবারটা খাই। আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ এই সমস্যা থেকে আমরা বেঁচে থাকতে পারব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চলুন প্রিয় লিসেনার্স, চলুন আমরা এখন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 149তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম সৈকত খান। ওনার বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার পাথরিয়ার পাড় গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এই ঘটনাটি উনি শুনেছিলেন 2018 সালের দিকে। ওনার কাকা যার নাম জয়নাল হোসেন খান তার কাছ থেকে এই ঘটনাটি শুনেছিলেন। তো ওই সময় মানে এই 2018 সালের দিকে যখন বিদ্যুৎ চলে যেত গ্রামে, বিশেষ করে সন্ধ্যার পর, তখন আশেপাশের বাড়ির যে বাচ্চা কাচ্চারা, এই বাচ্চা কাচ্চাগুলো চলে আসতো কাকার কাছে। কাকাও বাচ্চা কাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। কাকার কিন্তু ওই সময় অনেক বয়স হয়ে গিয়েছিল। বাচ্চা কাচ্চারা এসে কি করতো, কাকার হাত পা মেসেজ করে দিত আর বলতো যে কাকা, কেউ বলতো কাকা, কেউ বলতো দাদু, গল্প শোনাও না, গল্প শোনাও না। কাকাও মজার মজার সমস্ত গল্প শোনাতেন বাচ্চাদের কাছে। এই গল্পগুলো খুবই ভালো লাগত। মাঝে মাঝে উনি ভূতের গল্প বলতেন। তো এমনই একটি ভূতের ঘটনা উনি শেয়ার করেন, আর এই ঘটনাটি মূলত এই সৈকত ভাই শুনেছিলেন তার মুখে 2018 সালের দিকে। তবে ঘটনাটি কিন্তু ঘটেছিল 1965 সালের দিকে, কাকার নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা। তো ওই সময় কাকা পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। সেনাবাহিনীর যারা বাবুর্চি রয়েছেন উনি এই কাজটা করতেন। উনি ছুটিতে বাড়িতে এসেছেন, তখন ওনার স্ত্রী 3 কি 4 মাসের অন্তঃসত্ত্বা। কাকার মনে আছে ওই বারটা ছিল সোমবার। তো বাড়িতে আসার পর কোনো এক কারণে কাকির সাথে খুব ঝগড়াঝাটি হয়। কাকি কি করেছেন, রাগ করে ওই দিনই বাবার বাড়িতে চলে গেছেন। বলে রাখা ভালো, এই যে সৈকত খান ভাইদের বাড়ি হচ্ছে পাথরিয়ার পাড়, আর ওই কাকির যে বাবার বাড়ি সেই গ্রামের নাম হচ্ছে মাইজপাড়া। মধ্যবর্তী দূরত্ব 5 কি 6 কিলোমিটার। তো কাকা দিনের বেলাতে এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামান নাই। তো সন্ধ্যার দিকে গোয়ালে গরু বেঁধে রেখে বাজারের দিকে যাওয়া শুরু করছেন। তখন ওনার বাবা মানে কাকার বাবা মানে দাদু, উনি কাকাকে ডাক দিয়ে বলছেন যে এ জয়নাল, বউয়ের সাথে যে ঝগড়া করলি, মেয়েটা যে গেল এই অবস্থায়, যে একা একা গেল, কাজটা কি ঠিক হইল, তুই আটকাতে পারলি না, যা বৌমারে নিয়ে আয় আর দেখ ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছাতে পারলো কিনা, এতক্ষণে তো তোর একবার খোঁজ খবর নেওয়া উচিত ছিল, তুই এতক্ষণ বাড়িতে বসে থাকলি কেন। কাকা বলছেন যে এই যে গোয়ালে গরু টরু তো বাঁধবো, তারপর চিন্তা করছি যাবো, এরকম কথা বলছেন। তো দাদুর বকাবকি খেয়ে তাড়াতাড়ি করে চাচিকে আনার জন্য উনি রওনা দিয়েছেন। উনি মোটামুটি যখন রওনা দিয়েছেন মানে বাসা থেকে বের হয়েছেন, তখন এশার আজান দিয়ে দিয়েছে। তো উনি এশার নামাজটা পড়ে কিছু ফলমূল কিনে রওনা দিয়েছেন। তখন বৃষ্টির সময়, চারদিকে পানি থই থই করছে, ইটের রাস্তা ধরে এগোতে থাকেন উনি। আর ওনার কাছে বিড়ি ছিল আর একটা ম্যাচ বক্স ছিল আর কি। তো যাওয়ার পথে দেলওয়ার নামের একজন ব্যক্তির সাথে তার দেখা হয়। এই দেলওয়ার নামক ব্যক্তিটা উনি ভেসাল দিয়ে মাছ ধরতেন। ভেসাল হচ্ছে বাঁশ এবং জাল দিয়ে তৈরি এক বড় ধরনের মাছ ধরার জাল, যেটা সাধারণত প্রবাহমান পানির উপরে এটা পাতা থাকে। বাঁশ গেড়ে গেড়ে এই জালটা বাঁধা হয়। মাছ যখন আগাতে থাকে কোন একটা পর্যায়ে ওই বাঁশের এক মাথায় যদি চাপ দেওয়া হয় অন্য মাথা উপর দিকে উঠে যায়। তখন এর ভেতরে থাকা মাছগুলো আটকে যায়। তাই এভাবেই ভেসাল দিয়ে কিন্তু মাছ ধরা হয়, যেটা এখনো কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায়। অনেকটা যদিও কমে গেছে, তবে এখনো কিন্তু এটা রয়েছে গ্রাম এলাকায়। ভেসাল দিয়ে মাছ ধরার যে পদ্ধতি সেটা এখনো মাঝে মাঝে দেখা যায়। কিন্তু উনি এভাবেই মাছ ধরতেন, মানে ওই দেলাওয়ার কাকা উনি এভাবে মাছ ধরতেন। তো উনি তো মাছ ধরার জন্য বসে আছেন, এদিকে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন জয়নাল কাকা, তো জয়নাল কাকা যাওয়ার সময় দেলাওয়ার কাকাকে দেখে জয়নাল কাকা বলছেন যে কেমন আছেন। তখন দেলাওয়ার কাকা উত্তর দেন, এই কে রে। তখন জয়নাল কাকা বলছেন যে আমি জয়নাল। তখন দেলাওয়ার কাকা বলছেন যে তো বাবা এই সময় তুমি কই যাও। কাকা উত্তর দিয়েছেন যে শ্বশুর বাড়ি। দেলাওয়ার কাকা আবার বলছেন যে সময় পেলে না বেটা, এই রাত্রেই তোমার শ্বশুর বাড়িতে যাইতে হবে, যাই হোক সাবধানে যাও আর তাড়াতাড়ি যাও। জয়নাল কাকা তখন ঠিকঠাক ভাবে শ্বশুর বাড়িতে পৌঁছেও গেলেন, গিয়ে খাওয়া দাওয়া শেষ করলেন। তো কাকা দেখলেন যে কাকি ঠিকঠাক মতো পৌঁছেছেন, কাকার উপর খুব রাগ। তো একটা পর্যায়ে তার রাগ ভাঙিয়ে বাড়িতে নিয়ে আসবেন, ওই রাত্রেই নিয়ে আসবেন। তখন তার শ্বশুর বাড়ির লোকজন বলছে যে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি জামাই, তুমি এই রাতের বেলা নিজে যাচ্ছ এই গর্ভবতী মেয়েটাকে নিয়ে এই রাতের বেলা তুমি যাবা, এটা কি ঠিক হবে? তুমি যাও, ওকে সকালবেলা আমরা পৌঁছে দিয়ে আসবো, এত রাতের বেলা ওকে নিয়ে যাওয়ার দরকার নাই। তো ওনাকে থাকার কথা বলছিলেন, কিন্তু কাকা থাকতে চান না। কেন থাকতে চান না? কাকা বলেছেন যে গোয়ালে তো গরু বাঁধা, গরু চোরের পরিমাণটা বেড়ে গেছে, আমি যদি রাতের বেলা বাড়িতে না যাই গরু টরু চুরি হয়ে যেতে পারে, এই জন্য আমাকে যাইতেই হবে, কোনোভাবেই রাত্রেবেলা এখানে থাকা যাবে না। এখন কাকিকেও এই অবস্থায় নিয়ে আসা সম্ভব হচ্ছে না, কি আর করা। কাকাকে যখন নিষেধ করা হলো কাকা শুনবেনই না, গরু চোরের কথা বলে উনি রওনা দিয়ে দেন। কাকাও কিন্তু খুব সাহসী একজন মানুষ, যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতেন, ভয়টর একটু কমই তার। তো উনি যখন রওনা দিয়েছেন তখন রাত 11টার মতো বাজে আর কি, 1965 সালে রাত 11টা মানে কিন্তু অনেক রাত, বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। তো উনি 1-1.5 কিলোমিটার রাস্তা এসেছেন, তখন শ্বশুরবাড়ির লোকজন কিন্তু তাকে 1-1.5 কিলোমিটার রাস্তা এগিয়ে দিয়েছেন। এরপর কাকা আস্তে আস্তে খালের পাশের ইটের রাস্তা ধরে বাড়ির দিকে এগোতে থাকেন। ওই সময় কাকা অনুভব করেন কে যেন তার পেছন পেছন আসছে। কাকা পিছন দিকে তাকিয়ে দেখেন, না কিছুই নাই। কাকার কিন্তু একটা টর্চ লাইট ছিল, ওই সময় ব্যাটারি যে টর্চ লাইটগুলো ছিল সেগুলো ছিল, তবে ব্যাটারির চার্জও অনেকটাই কমে এসেছে, যার কারণে লাইটের আলোও কমে এসেছে। উনি আবার হাঁটা শুরু করেছেন বাড়ির দিকে, আবার শব্দ পায় যে পেছনে কে যেন হাঁটছে। কাকা তখন সাহস করে বলতে থাকেন, এই বেটা সাহস থাকলে পেছন পেছন না হেঁটে সামনে আয়, সামনে আয়। যখনই এটা বলেছে তখনই কাকা শব্দ পায় কি যেন পানির ভিতরে লাফ দিল। অনেক সময় বড় ব্যাং পানির মধ্যে লাফ দিলে কিন্তু একজনের শব্দ হয়, অথবা দেখা যাচ্ছে যে বড় আকৃতির গুই সাপ পানির মধ্যে কিন্তু লাফ দেয়, তখনও শব্দ হয়। কিন্তু মনে হলো যে না, এটা ব্যাংও না গুই সাপও না, এটা বড় আকৃতির কিছু, যেটা মানুষ থেকেও অনেক বড়। অনেক বড় বলতে মানুষ থেকে স্বাভাবিক মানুষের যে উচ্চতা হয় তার থেকেও বেশ কিছুটা বড়, কোনো কিছু যদি পানির উপর ধপাস করে পড়ে, ওই রকম শব্দ উনি পেলেন। তখন কাকা আরো একটা জিনিস দেখেন যে এই যে পাশের খাল, এই খাল দিয়ে সাঁতরে সাঁতরে কি যেন একটা জিনিস আসছে। কাকা হাঁটে, ওই জিনিসটাও আগায়। কাকা দাঁড়িয়ে যায়, ওই জিনিসটাও দাঁড়িয়ে যায়, কিন্তু ওই জিনিসটা যে কি এটা বোঝা যাচ্ছে না। কাকা টর্চ লাইট মেরেছেন, কারণ টর্চ লাইটের আলো তো কমে গেছে, ওটা যে আসলে কি বোঝা যাচ্ছে না, খালি মনে হচ্ছে ওইটা মানুষের মাথা টাইপের কিছু একটা হবে আর কি, এতটুকুই বোঝা যায়, এছাড়া কিছু বোঝা যায় না। তো কাকার কাছে যে বিড়িগুলো ছিল উনি তো একটার পর একটা মানে ধরাচ্ছেন, বিড়িও শেষ হয়ে যাচ্ছে আর কাকা ঘেমে যাচ্ছেন, কারণ ওনার মধ্যে কিন্তু ভয় কাজ করছিল। এদিকে কাকা আস্তে 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 ওই যে দেলোয়ার কাকা যিনি ভেসারে মাছ ধরেন তার কাছ পর্যন্ত চলে এসেছে। তো ইতোমধ্যে কিন্তু ওই যে জিনিসটা সাপটে সাপটে তার সাথে আসছিল, ওই দেলোয়ার কাকার পর্যন্ত আসার আগেই ওই জিনিসটা আর থাকে না, প্যানিশ হয়ে যায় বা কোথায় যেন চলে যায়। তো দেলোয়ার কাকার কাছাকাছি আসতেই জয়নাল কাকা দূর থেকে ডাক দিয়েছেন, কাকা ও কাকা, কাকা আসেন নাকি, নাকি চলে গেছেন। দেলোয়ার কাকা ভিতর থেকে বলছে, আরে আসি রে আসি, তুই আবার এত রাত্রে আসলি কেন, রাত্রে থেকে গেলে কি হইতো রে, এত রাতের বেলা কেউ আসে নাকি। তো এ কথা বলতে বলতেই জয়নাল কাকা তো দেলোয়ার কাকার দিকে এগিয়ে গেছেন, ইতিমধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে যায় বলতে, এতক্ষণ যে ভয়টা পাচ্ছিলেন জোনাল কাকা, উনি অনেকটাই স্বাভাবিক হয়ে যান, যেহেতু দেলোয়ার কাকার সাথে তার কথা হচ্ছে। তো দেলোয়ার কাকার কাছে উনি যান, দেলোয়ার কাকা তাকে দেখে বলেন যে, কি রে ভয়টাই পাইছিস নাকি? এ কথার উত্তর না দিয়ে জোনাল কাকা বলেন যে, কাকা আপনার কাছে কি অতিরিক্ত বিড়ি আছে? তখন দেলোয়ার কাকা বুঝতে পারেন যে নিশ্চয়ই এ ভয়টাই পাইছে। তখন বলেন যে, বুঝছি রে ভয় পাইছিস, থাক ভয়টাই পাস না, এরকম রাত বিরেতে টুকটাক ঘটনা ঘটেই। তো কাকা বলেন, না না ভয়টাই পাই নাই। তখন দেলোয়ার কাকা বলেন, আমার কাছে মাত্র 7টা বিড়ি আছে, তুই 3টা নিয়ে যা, আমার তো সারা রাত মাছ টাছ ধরতে হবে, আমারও তো লাগে। তো আমার কাছেও মাঝে মাঝে এসে কিছু কিছু জিনিস মাছ চায়, কিন্তু আমি এই মাছার ঘর থেকে বের হই না, উপরেই থাকি। এই সমস্ত কথাবার্তা বলে তখন ওই দেলোয়ার কাকা 3টা বিড়ি জোনাল কাকাকে দিয়ে দেন। জোনাল কাকা বাড়ি 3টা বিড়ি নিয়ে রওনা দিয়েছেন। তো কাকা যখন প্রায় চলে এসেছেন, তখন কাকা ভাবতে থাকেন যে, এখন এত রাতে যদি রাস্তা ঘুরে যাই, তাহলে বিশ্বাস বাড়ির চিতা খোলা এটা সামনে পড়বে, ওটা তো অনেক ভয়ঙ্কর জায়গা, এটা তো সবাই জানে। কিন্তু যদি একটা চার পার হয়ে দীপক সারদের বাগান পার হয়ে যেতে পারি, তাহলে বাড়িটা একদম কাছে, সময়ও কম লাগবে, আর এই যে বিড়িগুলো আছে, এই বিড়িগুলো শেষ হতে না হতে আমি বাড়িতে পৌঁছে যেতে পারবো। কিন্তু রাস্তা ঘুরে গেলে আরো প্রায় 10টা বিড়ি লাগবে, কিন্তু আছে তার কাছে মাত্র 3টা, ইতিমধ্যে একটা শেষও হয়ে গেছে। তো এই সমস্ত জিনিস চিন্তা করে কাকা ওই দীপক সারদের যে বাগান, ওইটা পার হয়ে আসার সিদ্ধান্ত নেন। তো কাকা দীপক সারদের যে বাড়ির যে সীমানা, এর ভিতরে প্রবেশ করেছেন। তখন রাত 12টারও বেশি বেজে গেছে। দীপক সারদের বাগান পার হলেই একটা ফসলি জমি, আর জমি পার হলেই এই জয়নাল কাকাদের বাড়ি। আর বাগানের শেষের দিকে তাদের একটা নৌকা থাকত, সেটা অবশ্য কাকা জানা ছিল, মানে দীপক সারদেরই নৌকা। তো কাকা ভাবছেন যে উনি নৌকায় করে পার হবেন, আবার সকাল সকাল এই নৌকাটা দিয়ে যাবেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই। তো কাকা যখন দীপক সারদের বাড়ি পার হয়ে বাগানে প্রবেশ করেছেন, তখন লাইটের আলো একদমই কমে গেছে। তবুও যতটুকু আছে ওই আবছা আলোতে উনি লক্ষ্য করেন, দূরে কে যেন সাদা ধুতির মতো কিছু একটা পরে বসে আছে, মাথা নিচু করে বসে আছে আর কি। বাগানের মাঝে একটা ডোবা ছিল, ওই অবয়বটা ছিল ডোবার এক পারে, আর কাকা ছিল অন্য পারে। কাকা তাকে দেখে মনে করেছেন এইটা দীপক স্যারের বাবা। কাকা আবার তাকে দুদু বলে ডাকতেন মজা করে। কাকা তখন দূর থেকে বলে ওঠেন, ও দুদু আপনি এত রাতে এইখানে কি করেন, শরীর খারাপ লাগছে? ও দুদু ও দুদু। কিন্তু না, ওই অবয়বটা কোনো উত্তর দেয় না, সে মাথা নিচু করেই বসে আছে। তখন হঠাৎ করে জয়নাল কাকার মনে পড়ে যায়, আরে এই দুদু তো 2 মাস আগে মারা গেছেন, আর তখনও কোনো এক কারণে কাকা ইমার্জেন্সি একটা ছুটিতে বাড়িতে এসেছিলেন। তার লাশ যখন দাহ করা হয়, তখনও এই কাকা উপস্থিত ছিলেন, যেহেতু তার সাথে খুব সম্পর্কটা ভালো ছিল, উনিও তাকে খুব স্নেহ করতেন, মানে ওই যে দীপক স্যারের বাবা তাকে দুদু বলে সম্বোধন করে, দুদু জয়নাল কাকাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, আর কাকাও তাকে খুব সম্মান করতেন। এই জন্য মৃত্যুর সময় বা বিশেষ করে ওই যে দাহ করার সময় উনি উপস্থিত ছিলেন, আর ওনাকে দাহ করা হয়েছে কিন্তু এই ডোবার কাছেই একটা জায়গায়। এই জিনিসটা কিন্তু জয়নাল কাকার মনে পড়ে যায়। এইটা চিন্তা করার সাথে সাথেই কাকা জোরে একটা দৌড় দিয়ে লাফ দিয়ে নৌকায় উঠেছেন, চিৎকার দেন। তখন কাকা পেছন থেকে শুনতে পান একটা শব্দ, যে এই শব্দটা তার দিকেই আসছে এবং বলছে, কি রে জয়নাল, তুই না আমাকে পেছনে হাঁটতে নিষেধ করেছিলি, দাঁড়া তোর সাথে একসাথে হাঁটবো, কি হলো চলে যাস কেন, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই সমস্ত জিনিস যখন জয়নাল কাকা শুনেছেন, উনি নৌকায় উঠে বসলেও আসলে উনি ব্যালেন্স রাখতে পারছেন না, নৌকা কোন দিকে নেবেন কি করবেন, উনি এলোমেলো নড়াচড়া করছেন, একটা পর্যায়ে উনি নৌকা থেকে পড়ে যান। ওই সময় হয় কি, ওই পাশের জমিতে, ওই সময় তো বেশ পানি ছিল আশেপাশে, বর্ষার সিজন ছিল, পাশের জমিতে নৌকায় করে ওই পাশের বাড়ির 2 জন আবার মাছ ধরছিল। ওরা আগে থেকে কিছু ছোট ছোট মাছ ধরার সরঞ্জামাদি পেতে রেখেছিল আর কি, সেগুলো চেক করার জন্য আসছিল। তারা এই শব্দ শোনার পর বুঝতে পারে ওখানে কিছু একটা হয়েছে, তারা দ্রুত ওইদিকে নৌকা নিয়ে আসতে থাকে, কাছাকাছি ছিল আর কি। তো কাকা তো আসলে ডুবে যান নাই, উনি সাঁতার জানতেন, নৌকা ধরে উনি ছিলেন আর কি, পানির মধ্যেই ডুবেছিলেন, তবে নৌকা ধরেছিলেন, ইতিমধ্যে দূর থেকে ওই যে তারা বলছে ওইদিকে কেড়ে, তখন কাকা উত্তর দিয়েছেন আমি জয়নাল, তারা আবার এদিকে আসা শুরু করেছে। তারা এসে দ্রুত জয়নাল কাকাকে উদ্ধার করেন, উদ্ধার করে তাকে বাড়িতে পৌঁছে দেন। এই ঘটনার মোটামুটি দুই তিন দিন, মানে এই ঘটনার পর দুই তিন দিন কাকার জ্বর ছিল, এরপর পানি পড়া এবং ঝাড়ফুঁক, আল্লাহর রহমতে কাকা সুস্থ হয়ে যান। তো এই ঘটনাটাই 2018 সালে এই জয়নাল কাকা সৈকত খান ভাই সহ ওখানে আরো যারা ছিলেন ছোট ছোট বাচ্চারা তাদেরকে বলেছিলেন। 2020 সালে জয়নাল কাকা মারা যান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অনেক বয়স হয়ে গেছিলেন আর কি। তো এটা ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সৈকত খান ভাইকে, দারুণ একটি গ্রামের ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আশা করছি ওনার কাছ থেকে আরো অনেক ঘটনা আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এবারে প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম সোহাগ। ওনার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের বাবুরচর চর বলাশিয়া গ্রামে। উনি বর্তমানে ওমানে রয়েছেন। চলুন ঘটনা শুনে আসি। ঘটনার সময়কাল 2016 কি 17 সাল হবে, রমজানের ঈদের পরে কোরবান ঈদের আগে, এমন একটা সময়। এই সোহাগ ভাই আর ওনার এলাকার সম্পর্কে ভাতিজা হয়, যার নাম হচ্ছে লিয়াকত। তো ওনারা দুজন ঢাকায় আসছেন, ঢাকার নতুন বাজার নর্দা এলাকায়, গাড়ি কিভাবে রং করতে হবে এই রঙের কাজ শেখার জন্য। তো যখন আসছেন সব কাজ ঠিকঠাক মতোই চলছিল, ওনারা একটা গ্যারেজে কাজ শুরু করেন। তবে লিয়াকত একটা গ্যারেজে কাজ করছেন আর এই সোহাগ ভাই আর একটা গ্যারেজে কাজ করছেন। তবে গ্যারেজ দুটো কাছাকাছি ছিল আর কি, ঠিকঠাক মতোই চলছিল সবকিছু। তো লিয়াকত যেখানে কাজ করত সেই গ্যারেজে একটা সাইডে আর কি, একটা সাইড ঘেঁষে একটা বট গাছ ছিল। তো দুজন দুই গ্যারেজে কাজ করলেও এক বাড়িতেই থাকতেন, ওনারা একটা রুমে ছিলেন। পাঁচজন সিনিয়র বড় ভাই ওই রুমে থাকতেন আর কি। এর মধ্যে একজন বড় ভাই ছিলেন, উনি অনেক সিনিয়র, কাজে কর্মে অনেক সিনিয়র, বয়সও সিনিয়র, তার নাম হচ্ছে শহীদুল ইসলাম। তো ওনারা সবাই এই শহীদুল ইসলাম ভাইকে মাস্টার বলতেন, যেহেতু অনেক সিনিয়র এবং কাজও অনেক ভালো পারেন, ওনার কাছে অনেকেই অনেক কাজ শেখেন আর কি। তো এই যে সোহাগ ভাই, উনি আবার বলেছিলেন ওই শহীদুল ভাইকে যে লিয়াকত তো আমার আত্মীয় লাগে, ভাতিজা বলি, তো একটু ভালো করে দেখে রাখেন। আর হচ্ছে লিয়াকতের এক মামা আছে আর আরেকটা ছেলে আছে, তো এরকম বেশ কয়েকজন মিলে ওখানে থাকতেন। তো রাসেল নামে একটা ছেলে ছিল, তো রাসেল আর লিয়াকত আর হচ্ছে এই সোহাগ ভাই, ওনারা এই যে গ্যারেজে কাজ করতেন, মোটামুটি ভালোই কাজ চলছিল আর কি। এক মাসের মতো চলে যায়, এরপর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। বার ছিল শুক্রবার, সবার ছুটির দিন। ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়েছেন, জুম্মার নামাজের প্রস্তুতি নেবেন, এরকম একটা চিন্তাভাবনা তো ছিলই। তো লিয়াকতকেও ডেকেছেন, কিন্তু লিয়াকত আর ওঠে না। সকালে দেখা যায় লিয়াকতের শরীরে অনেক জ্বর, এত জ্বর যে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। তখন এই সোহাগ ভাই বলছেন, আচ্ছা ঠিক আছে তুই থাক, আমরা নামাজে যাই, দেখি নামাজ থেকে এসে কি করা যায়। তো ওনারা নামাজ থেকে আসেন, ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু না, ওকে কিছু খাওয়ানোই যাচ্ছিল না। এরপর ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে আসা হয়, দেখা যায় যে ও বসতেও পারছে না। এমন করে সন্ধ্যা হয়ে যায়, রাত তখন 9টার মতো বাজে। তখন দেখা যায় যে ছেলেটা ঘুম থেকে উঠেছে আর চোখ বড় বড় করে তাকিয়ে আছে, শরীরটা প্রচন্ড গরম, কিন্তু ওরে দেখে মনে হয় না যে ও কিছুক্ষণ আগে বসতেও পারতো না, কত সে উঠে বসে আছে চোখ বড় বড় করে। ওর গায়ে একটা শার্ট ছিল, করলো কি এক টান দিয়ে সে শার্টটা ছিঁড়ে ফেললো। তখন তো বেশ কয়েকজন তার পাশে বসা, তখন ওরা জিজ্ঞেস করছে, দেখ কি রে কি হয়েছে, এরকম করছিস কেন, খারাপ লাগলে বল, কিন্তু না সে কোনো উত্তর দেয় না, সে শুধু ভয়ঙ্কর ভাবে সকলের দিকে তাকিয়ে আছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সকলকে দেখছে আর এমন ভাব করছে যে সে কাউকে চেনেই না। এভাবে প্রায় 30-40 মিনিট পার হয়ে যায়, তারপর শুরু হয়ে যায় ভয়ঙ্কর কিছু পাগলামি। সে নিজের হাতের আঙ্গুল দিয়ে খামচিয়ে নিজের শরীরের বিভিন্ন জায়গায় ক্রমাগত আঘাত করতে থাকে আর বলতে থাকে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এরকম আচরণে উপস্থিত যারা ছিলেন তারা সকলেই খুব ঘাবড়ে যান। কি করা যায়, কি করা যায়, এই ধরনের বিষয়গুলোর সাথে ওনারা অভ্যস্ত নন। তো ওনাদের এলাকায় এক বড় ভাই ছিল, তার নাম হচ্ছে ফারুক। তখন ওই ফারুক ভাইকে ফোন করা হয়। উনি ফোন কল পাওয়ার সাথে সাথে চলে আসেন। ফারুক ভাই আসার পরপরই বুঝতে পারেন এটা নর্মাল কোনো বিষয় নয়। তখন রুমের যে বড় ভাই, ওই যে শহীদুল ইসলাম বা শহীদুল মাস্টার যিনি আর কি, তো এই শহীদুল মাস্টারকে ফারুক ভাই বলেন যে একটা হুজুর ডাকে নিয়ে আসেন দ্রুত, তা না হলে মনে হয় সমস্যার সমাধান করা যাবে না। পরে শহীদুল মাস্টার উনি একটা হুজুরকে নিয়েও আসেন। হুজুর এসে দোয়া পড়েন, কিন্তু এই লিয়াকত ছেলেটা তার কোনো উন্নতি হয় না। সে আগের মতো ওরকম করেই যাচ্ছিল, মানে পাগলামি করেই যাচ্ছিল, আর সে রুমের জানলা বন্ধ করতে দিত না। শুধু বলে, আমারে যাইতে দে, আমারে যাইতে দে, জানালা খুললা দে, আমারে যাইতে দে। তো ওই রুমে চার থেকে পাঁচজন মানুষ তাকে ধরে শোয়াতে পারেন না, এত শক্তি তার শরীরে। এর মাঝে হুজুর তো এসব দেখছেন, হুজুরে ঘাবড়ে যান এবং হুজুর বলেন যে আমাকে একটু সময় দেন, বিষয়টা আসলে কি হয়েছে আমার একটু বুঝতে হবে, না বুঝে আমি কি করব। এর ভিতরে হুজুর এক গ্লাস পানি পরে দেন, একটু সরিষার তেল পরে দেন, তেলটা ওর মাথায় দেওয়া হয়, একটু মালিশ করা হয়, কিন্তু কোনো কাজ হয় না। এরপর হুজুর দুই দিন সময় নেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে, আর এই দুই দিনের মধ্যে ওকে খুব নজরে রাখতে বলেন। কিন্তু সমস্যাটা হয়েছে কি, যে এটা তো একটা মেসের মতো একটা রুম, এদিকে এই ছেলেটা যদি কিছু হয়ে যায় তার পরিবারকে কি জবাব দেবেন এই সোহাগ ভাই, কারণ একসাথে তো ওনারা দুইজন আসছেন। তার মাকে এখনো জানার নাই, তার মা চিন্তা করবে এই ভেবে হুজুরকে বলা হয় যে দুই দিন তো আসলে অপেক্ষা করা খুব কঠিন, আরো দ্রুত কি করা যায় একটু দেখেন। তো হুজুর বলেন ঠিক আছে, যত দ্রুত করা যায় আমি দেখছি। তো এ কথা বলার পর হুজুর একটা কোরআন শরীফ করেন কি ওই ছেলেটার, মানে এই লিয়াকতের হাতে দিয়েছেন, রুমে কোরআন শরীফ ছিল, আর কিছু দোয়া পড়ে তার হাতে দেন। কোরআন শরীফটা হাতে নেওয়ার পর সে কিছুটা নর্মাল হয়, মানে ওই যে পাগলামি আচরণটা এটা বন্ধ হলেও কিন্তু ওই আচার আচরণের যে একটা পরিবর্তন হয়েছে এটা স্বাভাবিক হচ্ছিল না। সে কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বসে আছে। এই যে সোহাগ ভাই, ওনারও ঘুম চলে আসছে, রাত হয়ে গেছে, এখন এই ছেলেটার পাশে কেউ ঘুমাতে চাচ্ছে না যদি কোনো একটা ঝামেলা হয়ে যায়। শেষমেশ সোহাগ ভাই উনি ডিসিশন নেন যে এই লিয়াকতের পাশে উনি ঘুমাবেন। উনি পাশে শুয়ে আছেন, লাইটও বন্ধ করেছেন, কিন্তু এই লিয়াকত কিন্তু হাতে কোরআন শরীফটা রেখে কোরআন শরীফের দিকে তাকিয়েই আছে। সোহাগ ভাই তো ভয়ে ভয়ে তার পাশে শুয়েছেন, ছেলেটা এক দৃষ্টি যে তাকিয়ে আছে, নড়েও না, চড়েও না, মাথাও ঘোরায় না, একভাবে তার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে কখন যে সোহাগ ভাই ঘুমিয়ে পড়েছেন বলতেও পারেন না। ওনার যখন ঘুম ভাঙে তখন ভোর হয়ে গেছে, ভোরের আলো ফুটেছে। উনি যখন পাশ ফিরে তাকান, পাশ ফিরে তাকে চমকে ওঠেন, উনি দেখেন যে এই যে লিয়াকত ছেলেটা, ওই যে রাতের বেলা সে কোরআন শরীফ হাতে ধরে এক দৃষ্টিতে তাকিয়েছিল, সে ওইভাবেই বসে আছে, একই রকম ভাবে, নড়েও না, চড়েও না, মনে হচ্ছে সে একটা স্ট্যাচু বা মূর্তির মতো হয়ে গেছে। এইটা দেখার সাথে সাথে সোহাগ ভাই তো ভয় পেয়ে যান যে এটা কি হচ্ছে, এসব এতক্ষণ কেউ বসে থাকতে পারে, একভাবে তাকিয়ে বসে থাকতে পারে, কোরআন শরীফের দিকে তাকিয়েই আছে। তখন উনি দ্রুত এই লিয়াকত ছেলেটার মাকে ফোন করেন, ফোন করে সব কথা খুলে বলেন। শোনার সাথে সাথে তার মা তো কান্নাকাটি শুরু করে দেয় যে হাই হাই রে, আমার পোলার কি হইল, কি হবে এখন। তো উনি কান্নাকাটি করে বলছেন, আমার পোলার আমার কাছে দিয়ে যা রে, আমার কাছে দিয়ে যা, আমি দেখি কি করতে পারি। এদিকে হুজুরও সময় চেয়েছেন দুই দিন, এদিকে লিয়াকতের মা বলছেন যে আমার কাছে দিয়ে যা। ওনার ডিসিশন নেন যে লিয়াকতকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তখন এই শহীদুল মাস্টার যিনি, উনি এই লিয়াকতকে পাঠানোর বন্দোবস্ত করলেন। তো লিয়াকতের মামার সাথে যোগাযোগ করা হয়, মোটামুটি একটা রাস্তা পর্যন্ত যেন উনি এগিয়ে আসেন, তারপর তাকে হ্যান্ড ওভার করা হবে, তারপর উনি নিয়ে চলে যাবেন। তো তাকে নিয়ে যাওয়া হবে হচ্ছে এই দোহারের এই দিকটা দিয়ে, দোহারের দিকে নারিশা নামক একটা জায়গা রয়েছে, ওই দিক দিয়ে নিয়ে যাওয়া হবে আর কি। পদ্মা পার হতে হবে। হুজুর যখন এই বিষয়টা শুনলেন, তাকে অবগত করা হয় যে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তখন হুজুর একটা পরামর্শ দেন, সেটা হচ্ছে যে যখন পদ্মার পারে নিয়ে যাওয়া হবে তখন অবশ্যই জোর করে হলেও পদ্মার পানি দিয়ে লিয়াকতকে যেন অজু করিয়ে নেওয়া হয়। কারণটা হচ্ছে যদি অজু করিয়ে নেওয়া হয় তাহলে এই জিনটা পদ্মার ওপারে যেতে পারবে না, কোনোভাবেই যেতে পারবে না, ও এপারেই থাকবে, লিয়াকত নিরাপদ থাকবে। কিন্তু তা যদি করানো না হয় তাহলে এই জিনটা ওর সাথে সাথে ওর বাড়িতে চলে যাবে। এই পরামর্শ যখন হুজুর দিলেন, এরপর তো তাকে নিয়ে আসতে আসতে বিকাল প্রায় তিনটা বেজে যায়। যখন এই নারিশা ঘাটের কাছে নিয়ে আসা হয় তখন দেখা যায় যে ওর মামাও চলে আসছে এই পাশে, তাকে নিয়ে যাবে, তার নাম হচ্ছে আইনাল। তখন সকলে বলেন যে লিয়াকত তুমি উঠে আসো। এখন লিয়াকত তো স্বাভাবিক না, বেশ একটু অসুস্থই। তখন তাকে অজু করানোর জন্য চেষ্টা করানো হয়, কিন্তু না, সে করতে চায় না। চিন্তা করা হয়েছিল যে আগে ওকে উঠানোর পর তখন যদি একটু পানি দিয়ে অজু করানো যায়, এরপর তাকে ওই ঘাটেই অজু করানোর চেষ্টা করা হয়। অনেক জোরাজুরি, অনেক কষ্টের পর তাকে অজু করাতে সক্ষম হন সকলে। এরপর এই যে সোহাগ ভাই, উনিও সিদ্ধান্ত নেন যে উনিও যাবেন। তো ওখানে যে ট্রলারগুলো চলে ওগুলো কিন্তু সব লোহার ট্রলার অধিকাংশই, আর উপরে যে ছইটা রয়েছে এটাও ওই স্টিল লোহা এগুলো দিয়ে তৈরি। ট্রলারে সকলে উঠে বসে, সকলে ভয় ছিল যদি কোনো কারণে লিয়াকত এই ট্রলার থেকে পানিতে ঝাঁপ দেয় তাহলে কি হবে। লিয়াকতের মামা আসছে, তারপরে সোহাগ ভাইও আছেন। তো সোহাগ ভাই কি করেছেন, উপরে ছইয়ের উপরে বসেছেন। লিয়াকতকে দেখে স্বাভাবিকভাবে মনে হচ্ছিল, একটা পর্যায়ে নাকি এই লিয়াকত বলে যে আমি উপরে গিয়ে বসবো, মানে এই সোহাগের সাথে গিয়ে বসবো। তখন সে চলেও আসে, মোটামুটি স্বাভাবিকই ছিল, এই পর্যন্ত স্বাভাবিক ছিল। তাকে যখন বিকালে বাড়িতে নিয়ে যাওয়া হয় তার মা তো খুব কান্নাকাটি শুরু করেছে। ইতিমধ্যে এক মহিলা কবিরাজকে খবর দেওয়া হয়। তো মহিলা কবিরাজ রাত 9টার দিকে আসেন আর কি লিয়াকতকে চিকিৎসা করার জন্য। তো উনি ওনার মতো করে কাজ শুরু করেন। তো উনি একটা বিশেষ পদ্ধতিতে এই লিয়াকতের উপর জিন হাজির করা ছিল, গান বাজনা করে, একটা বিশেষ পদ্ধতি আছে গ্রামগঞ্জে, এখন এটা প্রচলিত আছে আর কি। এই পদ্ধতিতে জিনকে হাজির করানো হয়, জিনটা হাজিরও হয়। তখন জিনকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছ, অদ্ভুতভাবে লিয়াকতের কণ্ঠে মেলি কণ্ঠ ভেসে আসে আর বলে, আমার নাম আদুরি, আমাকে আমার মতো থাকতে দে, আমাকে আমার কাজ করতে দে। তখন মহিলা কবিরাজ বলেন, তুমি তোমার মতো কাজ করো, সমস্যা নেই, তাকে ওকে কষ্ট দেওয়া শুরু করছো কেন। তখন ওই আদুরি নামক জিনটা বলে যে আমরা ছয় ভাই এক বোন, আমি থাকি পদ্মার ওপারে, একটা বট গাছ আছে ও যেখানে কাজ করে সেখানে, আমি ওর সাথে সাথে এখানে চলে আসছি, অজু করায় লাভ হয় নাই, আর ও আমাদের থাকার জায়গাটা অপবিত্র করেছে, নষ্ট করেছে, ওকে শাস্তি পেতেই হবে। যদি আমার ছয় ভাই ওর উপর আক্রমণ করতো ও এখনো বেঁচে থাকতো না, আমার ছয় ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে ওর উপর আমি সওয়ার হয়েছি, এই কারণে ও এখন বেঁচে আছে, না হলে ওকে অনেক আগে মেরে ফেলতো আমার ছয় ভাই, ওকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। তখন মহিলা কবিরাজ বলে, ও তো বাচ্চা মানুষ, কম বোঝে, বুঝতে পারে নাই, চলে যাও, কি চাও বলো, আমরা আমাদের সাধ্যমতো দিয়ে দিই, তুমি চলে যাও, ওকে আর কষ্ট দিও না, বাচ্চা মানুষ, ওকে আর একটা সুযোগ দাও। তখন আদুরি বলে, হ্যাঁ সুযোগ দেব বলেই আমি ওর উপর সওয়ার হয়েছি, না হইলে আরো বড় কিছু হয়ে যেত। তখন নাকি বলে যে একটা ছাগল আর একটা মোরগ দিতে হবে, সাথে সাথে ওই পরিবারের সদস্যরা রাজি হয়ে যায়। আর এরপর নাকি ওই জিনটা চলেও যায়, চলে যাওয়ার সাথে সাথে লিয়াকত সেন্সলেস হয়ে যায়, তবে যাওয়ার সময় ওই যে ডাল ভেঙে যেতে হবে এটা সেটা এরকম কোনো কিছু বলে না, এমনিতেই চলে যায়। এই যে সোহাগ ভাই, উনি বলেছেন যে এই পুরো সময়টা যে কথোপকথন হয়েছিল, এই কথোপকথনটা উনি ওনার ফোনে রেকর্ড করেছিলেন। তো যাই হোক, এর এক ঘন্টা পর এই লিয়াকত সে জ্ঞান ফেরত পায়। তখন মনে হচ্ছিল সে খুব দুর্বল। এরপর যখন লিয়াকতকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা তুই বট গাছের ওখানে কি এমন করছিলি রে, তখন লিয়াকত বলে যে সন্ধ্যার সময় সে যখন কাজে ব্যস্ত ছিল হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, এরপর তার জল বিয়োগ করার একটা প্রেশার আসে আর কি, চিন্তা করছে যে আবার ওয়াশরুমে যাব, এর থেকে এই বট গাছের এখানেই আমি একটু ফ্রেশ হয়ে নিই। তখন মূলত এই কাজটা সে করেছে। তখন বৃহস্পতিবার সন্ধ্যা, এরপর থেকে তার রাত্রে খুব মাথা ব্যথা, আর শুক্রবার সকাল থেকেই তার জ্বর, আর তারপর থেকে তো এই সমস্যা শুরু হয়েছে। পরবর্তীতে জানা যায় ওই বট গাছে নাকি অনেক আগে থেকেই কিছু জিন বসবাস করে। ওখানে সুজন নামে একজন গ্যারেজে কাজ করত, গাড়ি কেনা বেচা করত, রাত 2-3 পর্যন্ত কাজ করত। সেও নাকি ওই গ্যারেজের টিনের চালের উপরে কারো হাঁটার শব্দ পেত এবং মাঝে মাঝে কিছু জিনিস দেখত। উনি জানতেন যে এখানে কিছু আছে, তবে কখনো উনি কোনো সমস্যার মুখোমুখি হন নাই। যেহেতু লিয়াকত ছেলেটা সে জানতো না, সে এই ধরনের একটা কাজ করে বসে। প্রিয় লিসেনার্স, কোনো ফলদার ছায়াদার গাছের নিচে কিন্তু অপবিত্র করাটাও নিষেধ, এটা কিন্তু হাদিসেই রয়েছে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তা না হলে এই ধরনের বিপদে কিন্তু আমরা পড়ে যেতে পারি। আর ওই আদুরি নামক জিনটা না এসে তার ছয় ভাই যদি আসতো, সে বলেছে যদি ছয় ভাই আসতো এইটা শাস্তি দেওয়ার জন্য, তাহলে লিয়াকত বেঁচে থাকত না। যাই হোক, আল্লাহর রহমতে লিয়াকত সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদের কিছু কিছু ঘটনায় দারুণ কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের জীবনে চলার পথে কিভাবে কিছু ভুলগুলো এড়িয়ে চলতে পারি, এই শিক্ষণীয় ঘটনাগুলো আমরা পেয়ে যাই। এই জন্য বলি যে শুধু ভয়ের ঘটনা শুনিয়ে ভয়ের বিনোদন দেওয়াটাই আফনান্দ হরওয়ালের উদ্দেশ্য নয়। আমরা যাতে এমন কিছু শিখতে পারি ঘটনার মাধ্যম দিয়ে, যা আমাদের জীবনে চলার পথে কাজে লাগে। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, চলে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 149 আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, কিছু মানুষ এই পৃথিবীতে ক্ষণজন্মা হয়ে থাকেন, তাদের পুরো জীবনটাই মানুষের জন্য আদর্শ হয়ে থাকে। এমন মানুষ আমাদের আশেপাশে রয়েছেন, কখনো তাদেরকে আমরা দেখতে পাই, সাক্ষাৎ পাই, তাদের সান্নিধ্যে যেতে পারি, কখনো কখনো তাদের নামটাই শুনতে পারি, তাদের সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য আর হয়ে ওঠে না। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি এমনই একজন ব্যক্তিকে নিয়ে, আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাজু চৌধুরী। উনি বর্তমানে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রয়েছেন। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাতি গ্রামে। সিরাজগঞ্জের চর এলাকায় একজন রিনাউন্ড পার্সন ছিলেন, যিনি আলাউদ্দিন হুজুর নামে পরিচিত ছিলেন। চরাঞ্চল যখন নদী গর্ভে বিলীন হয়ে যায়, তখন উনি চলে আসেন সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে, সেখানে উনি বাড়ি করেন। এরপর বেশ কিছু ঘটনা লোক মুখে শোনা যায়। সময়টা 1998। উনি বাগবাটি ইউনিয়নে এসে বাড়ি করেছেন। ওই এলাকায় ওই সময় চাঁদাবাজদের উপদ্রব খুব বেশি ছিল। বাড়ি করলে চাঁদা, কোনো অনুষ্ঠান করলে চাঁদা, বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হবে, এরকম পাতি নেতাগুলো মারাত্মক রকমের চাঁদাবাজি শুরু করে দেয়। এমনই দুইজন চাঁদাবাজ, তন্ময় নাইম, এই দুইজন এই আলাউদ্দিন হুজুরের কাছে যায়। আলাউদ্দিন হুজুর নতুন বাড়ি করেছেন, চাঁদা আনার জন্য। সন্ধ্যার পর দুজন যুক্তিবুদ্ধি করে কিভাবে এই হুজুরের কাছ থেকে চাঁদা আদায় করা যায়। এলাকায় নতুন আসছে, টাকা পয়সা তো নিতেই হবে। আলাউদ্দিন হুজুরের বাড়িতে যান। আলাউদ্দিন হুজুর তখন বাসায় ছিলেন, তো ওনার মাদ্রাসায় পড়ুয়া একটা ছেলে ছিল, সেই ছেলে এই নাইম এবং তন্ময়কে ঘরে বসতে দেন। বসতে দেওয়ার পর যেহেতু মেহমান, খেজুর খেতে দেন, আপ্যায়ন করেন কিছু। এরপর আলাউদ্দিন হুজুর আসেন, এসে বলেন যে বলো বাবারা, আমার কাছে কি দরকারে আসছো, কি সেবা করতে পারি তোমাদের। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে নাইম তন্ময় এনারা কেউই কি কারণে আসছেন এই বিষয়ে আর বলছেন না, কেন জানি ওনারা বলতে পারছেন না। এরপর হুজুর বলছেন এই নাইমকে যে, বাবা নাইম, তোমার ছেলেটা অসুস্থ না, তোমাকে তো তাড়াতাড়ি বাসায় যেতে হবে, ছেলেটার পাশে থাকো, যাওয়ার সময় ওষুধ কিনে নিয়েছে ও। আর তন্ময় নামে যে ছেলেটা আসছে, তখন ওই তন্ময়কে বলেন যে তোমার বাবা 2 মাস আগে মারা গেছেন না, তার জন্য দোয়া খায়ের করতে হবে, সাদাকা দিতে হবে, সাদকায় জারিয়া হয় এমন কিছু কাজ করে দিতে হবে, এরকম কিছু বিষয় বলেন। এরপর এই দুইজন হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যান। বের হয়ে তারা খুব অনুশোচনা করতে থাকেন যে আসলে হুজুরের কাছে গিয়েছিলাম আমরা চাঁদা আনতে, কি কাজটাই না করলাম। আর ওনারা এটাও অবাক হন যে যেই কারণে গিয়েছেন হুজুরের সামনে গিয়ে সেই বিষয়টা আসলে তুলতেই পারেন নাই। ওনারা খুবই লজ্জিত হন, যদিও বা হুজুরের সামনে এই বিষয়টা উনি আর ওনারা দুজনের কেউ আর বলেন নাই, আর কখনো হুজুরের কাছে জানও নাই, আর এই ধরনের কাজ থেকেও ওনারা অনেকটাই বিরত হয়ে যান এরপর থেকে। এই তো গেল একটা ঘটনা। এরপরে আসি আর একটা ঘটনায়, সেটা হচ্ছে যে ওই এলাকার আশেপাশে ওই ছিচকে চোরদের উপদ্রব বেশি ছিল। কোনো কোনো ছিচকে চোর একা একা চুরি করত, আবার কিছু কিছু চোর ছিল দলবদ্ধভাবে চুরি করত। তো এরকম চোরদের একটা গ্রুপ এই হুজুরের বাড়িতে চুরি করবে বলে মনস্থির করে। সেই পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে হুজুরের বাড়িতে চুরি করার জন্য তারা যায়। গিয়ে দেখে হুজুর তার বাড়ির বাইরে হাঁটাহাঁটি করছে এবং জিকির করছে। সেই জিকিরের শব্দ তারা দূর থেকে পাচ্ছে। তারা তো অবাক হয়ে যায়, এত রাতের বেলা হুজুর না ঘুমিয়ে রাতের বেলা বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, জিকির করছে, ঘটনাটা কি? তো ওনারা কিছুক্ষণ দেখে এরপর আবার চলে যায়। এরপরে আর একদিন পরিকল্পনা করে যে ওই দিন তো পারলাম না হুজুরের বাড়িতে, আজকে রাত্রে চুরি করব। সে চিন্তা থেকে আবারও তারা আসে। আবারও আসার পর তারপর দেখে একই অবস্থা, হুজুর সেই আগের রাতের মতোই বাড়ির চারদিকে হাঁটাহাঁটি করছে আর জিকির করছে। এই রাত্রেও তারা চুরি না করে ফেরত যায়। তারপর আর এক রাত্রে আসে, আসার পর দেখে একই অবস্থা, হুজুর বাড়ির চারদিকে ঘুরছে আর জিকির করছে। তখন তারা চিন্তা করে কি ব্যাপার, এই হুজুর কি রাতে ঘুমায় না নাকি, ঘটনাটা কি? ওই রাত্রের মতো তারা চলে যায়। আর পরের রাত্রে তারা চিন্তা করে যে আজকে চুরি করবই, তা যা হয়ে যাক না কেন। তারপর চতুর্থ রাত্রেও তারা চুরি করতে যায়। যাওয়ার পর দেখে একই অবস্থা, তখন তারা চিন্তা করে যাই হুজুরের সাথে গিয়ে কথা বলে আসি যে আপনি কি রাতে ঘুমান না। তারা যখন এগিয়েছে আগানোর পরে দেখে ওখানে কেউ নাই, শূন্য, চারদিকে শুনশান নিরবতা। বেশ ভয় পেয়ে যায় তারা, ঘটনা কি, আমরা সবাই মিলে এই জিনিস দেখলাম, এখন দেখি নাই। এখন চোরে না শুনে ধর্মের কাহিনী, এরা কি করেছে, হুজুরের নতুন তৈরি করা যে গোয়াল ঘরটা ছিল এটাই ঢুকে একটা ছাগল চুরি করে নিয়ে গেছে, আর কিছু করতে পারে নাই, ছাগলটাই নিয়ে যায়। পরের দিন সকালবেলা হুজুরের স্ত্রী উনি যখন এই গোয়ালঘর থেকে গরু ছাগল বের করবেন, তখন দেখেন যে একটা ছাগল নাই। তো হুজুরকে অবগত করান যে একটা ছাগল তো নাই, মনে হচ্ছে চুরি হয়েছে। তখন হুজুর বলেন যে চিন্তা করো না, ইনশাল্লাহ যে চুরি করেছে সে এসে ফেরত দিয়ে যাবে, আর যে ফেরত দিয়ে যাবে তার নামটা গোপন রেখো, এটা যেন বাইরের কেউ না জানে। সত্যি তাই সকালবেলা দেখা যায় কয়েকজন লোক চলে আসছে সেই ছাগলটা নিয়ে, এসে হুজুরের সাথে দেখা করতে চান। হুজুর দেখা করেন এবং হুজুরের কাছে ক্ষমা চান। তারা বলেন যে গত রাত্রে তারা যখন ছাগলটি নিয়ে গিয়েছে এরপরে চোখের পাতা এক করতে পারে নাই, ঘুমই আসে না, ছটফট করছে, অস্থিরতা, হার্টবিট বেড়ে গেছে, চোখ চাইলেও বন্ধ করতে পারছে না, কি একটা অস্থির অবস্থা, কখন সকাল হবে, কখন এ ছাগলটা ফেরত দিয়ে যাবে তারা হুজুরের কাছে। তখন হুজুরের কাছে তারা ক্ষমা চান, হুজুরও তাদেরকে ক্ষমা করে দেন, তাদের জন্য দোয়া করে দেন যাতে করে তারা আর এই ধরনের কাজ না করেন, সেই সাথে তারা যেন ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করে সৎভাবে জীবনযাপন করেন। এরপরে ঘটে আর একটা ঘটনা। এর বেশ কিছুদিন পর হুজুর চট্টগ্রাম বা রাজশাহী কোন একটা জায়গায় যাচ্ছিলেন আর কি, নিশ্চিতভাবে বলা যায় না যে উনি আসলে কোন দিকে যাচ্ছিলেন, তো এই দুই জায়গার কোন একটা জায়গায় হবে। তো ওই সময় ট্রেনে ডাকাতি হয়, ডাকাতি বলতে এক গ্রুপ ছিনতাই করে তাকে আর কি। তো যখন ছিনতাই করে সবকিছু নিয়ে যাচ্ছিল তখন হুজুর বলেন যে বাবারা নিয়ে যাচ্ছ, আমি কিন্তু শহরে গিয়ে অমুক একটা হোটেলে থাকবো, তোমাদের যদি দরকার হয় এসো। এরা এই কথা শুনে বেশ হাসাহাসি করে যে হুজুর বলেটা কি, সে কোন জায়গা যাবে সে তা জানে, আমরা কি করব। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, পরের দিন দুপুরের দিকে এই ছিনতাইকারীগুলো সেই হোটেলে এসে হাজির, এসে হুজুরের হাত পা ধরে ক্ষমা চান যে ভুল হয়ে গেছে আর কখনো জীবনে এই কাজ করব না। তো হুজুর তাদেরকে ক্ষমা করে দেন এবং ছিনতাই করা জিনিসগুলো ফেরত দিয়ে যান। এই তো গেল বেশ কয়েকটা ঘটনা। এছাড়া আরো যেই বিষয়গুলো জানা যায় সেটা হচ্ছে, সিরাজগঞ্জের যেই চর অঞ্চলে হুজুরের পূর্বপুরুষরা থাকতেন বা হুজুরও বড় হয়েছেন যেখানে, ওখানে কিন্তু যে কবরস্থান ছিল সেখানে তার পূর্বপুরুষদের কবর দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় যখন নদী ভাঙন হয়েছে তখন দেখা গিয়েছে প্রায় 100 বছরের পুরনো কবর যখন ভেঙে গিয়েছে সেই কবরের লাশ তো অবিকৃত রয়েছেই, এমনকি কাফনের কাপড়ের যেই কড়কড়ে একটা ভাঁজ থাকে, সদ্য কেনা কাফনের কাপড় যেরকম একটা শক্ত থাকে, একটা গ্লেজ দিতে থাকে, চকচকে থাকে, এই অবস্থা এই 100 বছরের পরেও রয়েছে। এরকম ওনার পূর্বপুরুষদের কবর যখন ভেঙে গিয়েছে নদী ভাঙনের কারণে তখন কিন্তু মানুষ এটা দেখতে পেয়েছে, এটা কিন্তু ওই এলাকায় অনেকেই জানেন এই ব্যাপারটা। যাই হোক, এর পরে আরো একটি ঘটনা জানা যায় যে এই ঘটনাটা একটা জাদুকরের পুরো জীবনকেই বদলে দিয়েছিল। পরশ পাথরের সান্নিধ্যে এসে যেমন কোনো জিনিস সোনা হয়ে যায়, মূল্যবান ধাতু হয়ে যায়, ঠিক তেমনটাই হয়েছিল। আলাউদ্দিন হুজুর যে বাগবাটি ইউনিয়নে বাড়ি করেছিলেন ওখানে এক তান্ত্রিক জাদুকর থাকত, এলাকার বিভিন্ন মানুষদের বিভিন্ন কাজ সে করে দিত, ভালো কাজও করতো খারাপ কাজ করতো, তবে খারাপ কাজটাই বেশি করত। দেখা গেল হুজুর এখানে বাড়ি করার কারণে এই তান্ত্রিকের ব্যবসা বাণিজ্য একদম চুলোয় উঠেছে, মানুষজন বিভিন্ন শরিয়া সম্মত চিকিৎসার জন্য হুজুরের কাছে আসা শুরু করেছে, হুজুর সেগুলোর চিকিৎসা করে দেন, এমনকি কার উপর জাদু করা হয়েছে হুজুরের কাছে আসার পর হুজুর রুকিয়া করে দিলে সে ভালো হয়ে যাচ্ছে, জাদু কেটে যাচ্ছে। এই সমস্ত কারণে ওই তান্ত্রিক কবিরাজ সে খুব ক্ষিপ্ত হয়ে যায়। তান্ত্রিক কবিরাজ এটাও বুঝতে পারে তার জানা বিদ্যা দিয়ে এই হুজুরের উপর কোনো কিছু করাটা বেশ কঠিনই হবে, এই কারণে সে ভয়ঙ্কর একটা পরিকল্পনা আটে। সে কি করেছে, কোন এক পার্বত্য এলাকার এক মক তান্ত্রিকের কাছে গিয়েছে, তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলে এবং বলে যে একে বান মেরে মেরে ফেলতে হবে। এই তান্ত্রিক বান মারায় খুব পারদর্শী ছিল। তো তান্ত্রিক এ কথা শোনার পর তাকে নিয়ে উঠোনের উপর বসে, বসার পর একটা গোল বৃত্ত আঁকে, এই বৃত্তের ভিতরে একটা কড়ি, ছোট ছোট কড়ি আছে শামুকের মতো, এই কড়ির উপরে কি যেন অনেকক্ষণ ধরে মন্ত্র পাঠ করে। এরপর কয়েকটা ফু দেয়, ফু দেওয়ার পর ওই মক তান্ত্রিক ওই কবিরাজকে বলে, এখন তাকিয়ে দেখো, যদি তুমি দেখো যে এই কড়িটা এই বৃত্তের বাইরে চলে গেছে তাহলে কয়েকদিনের মধ্যেই ওই হুজুরের মৃত্যু হবে আর তার জানাজা পড়ার জন্য রেডি হয়ে যাও। এই কথা শুনে কবিরাজ খুব খুশি হয়, তারপর নজর রাখে যে এই কড়িটা ওই বৃত্তের ভিতরে কি অবস্থানে থাকে। দেখা গেল ওই কড়িটা যখন ফু দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে ওটা একবার ওই মক তান্ত্রিকের দিকে যাচ্ছে আর একবার ওই কবিরাজের দিকে ঘুরে চলে যাচ্ছে। দ্রুত ওই কড়িটাকে ওই মক তান্ত্রিক ওই বৃত্ত থেকে বাইরে বের করে ফেলে। এরপর আবার বান মারার মন্ত্র পড়ে ওই কড়ির উপর ফু দিয়ে আবার ওই বৃত্তের মধ্যে ছেড়ে দেয়। এবারও দেখা যায় ওই কড়িটা বৃত্তের বাইরে না গিয়ে যেই পাশে ওই মক তান্ত্রিক বসেছিল ওই দিকে সরে যাচ্ছে, আবার যেই পাশে কবিরাজ বসেছিল ওই দিকে সরে যাচ্ছে, কিন্তু বৃত্তের বাইরে যাচ্ছে না। এটা দেখার পর মক তান্ত্রিক বেশ ভয় পেয়ে যায়, আবারও উনি একই পদ্ধতি যখন অবলম্বন করে একই রেজাল্ট হয়। এরপর মক তান্ত্রিক খুব ভয়ঙ্করভাবে ঘামতে থাকে এবং ওই কবিরাজকে বলে যে, কবিরাজ তুমি কার উপর বান মারার জন্য আসছো, এ তো খুব ভালো একজন মানুষ, এ কামেলদার মানুষ, যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও, আমারও উচিত তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, যাও দ্রুত চলে যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও, কাজটা খুব খারাপ হয়েছে, আমিও বুঝতে পারি নাই যে আমি কি কাজ করতে গেছি, দ্রুত এখান থেকে বের হও, তা না হলে আর একবার যদি আমি এই কাজটা করি এই তিনবার বান মারার যে মন্ত্রটা এটা সাথে সাথে তোমার আর আমার উপর এসে পড়বে আর এইখানেই আমরা মারা যাব। এ কথা শোনার পর কবিরাজ খুব অনুশোচনা করে এবং সে ওখান থেকে চলে আসে। আসার পর এই আলাউদ্দিন হুজুরের কাছে যায়, গিয়ে কান্নাকাটি করে সব কথা খুলে বলে এবং তার এই কৃতকর্মের জন্য সে ক্ষমা চায়। আর এই যে এতদিন সে যে কুফুরি করেছে, মানুষকে বান মেরেছে, বিভিন্ন ধরনের অপকর্ম করেছে, এর জন্য তাকে তওবা পড়াতে বলেন। আলাউদ্দিন হুজুর তাকে এই সমস্ত বিষয়ের জন্য আল্লাহর কাছে তওবা করতে বলেন এবং উনিও খাস দিলে তাকে তওবা পড়ান, উনিও খাস দিলে সেই তওবাটা পাঠ করেন। এরপর এই কবিরাজ হয়ে যান একজন ভালো মানুষ, যেই মানুষ পূর্বে সবসময় অপরের ক্ষতির চিন্তা করত টাকার বিনিময়ে, সেই মানুষ হয়ে যান মানুষের রক্ষাকারী। তাকে দিয়ে কেউ কখনো খারাপ কাজ করাতে তো পারেই নাই, বরং ব্যাপার যেটা ঘটে, এই আলাউদ্দিন হুজুর তাকে বিভিন্ন শরিয়াসম্মত রুকিয়া শিক্ষা দেন, আস্তে আস্তে ওই তান্ত্রিক বা কবিরাজ নামাজি হয়ে যান। এভাবে উনি সৎ পথে ফেরত আসেন, সম্পূর্ণরূপে উনি বদলে যান এবং ভালো মানুষ হিসেবে উনি সকলের আস্থা অর্জন করেছিলেন। এবং উনি যতদিন জীবিত ছিলেন ততদিন উনি পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েছেন, একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে উনি জীবনযাপন করেছেন। আলাউদ্দিন হুজুর উনি এখন আর পৃথিবীতে নেই। সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঢলডোব কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। এমন মানুষগুলো আসলে খুব বিরল, যে মানুষগুলোর সান্নিধ্যে থেকে অনেক খারাপ মানুষও আলোর পথে ফেরত আসে। এজন্যই সহবতের এলেমটা এটা খুব গুরুত্বপূর্ণ। বই পড়ে যে এলেম অর্জন করা যায় না, অল্প সময়ের মধ্যেই মানুষের সান্নিধ্যে থেকে সেই এলেম থেকে অনেক বেশি কিছু শেখা যায়। এজন্য একটা প্রবাদ প্রচলিত আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। অসৎ সঙ্গে যে কি হতে পারে এটা আমরা জানি, এজন্যই একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যমে আমরা একজন মহানুভব মনীষীর বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ঘটনায় ভয়ের কিছু হয়তোবা নাই, কিন্তু শিক্ষণীয় বিষয় রয়েছে। শিক্ষণীয় বিষয় এটাই যে যারা সৎ পথে চলে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, আল্লাহ নিজ রহমতে তাদেরকে হেফাজত করেন। এমন অনেক ব্যাপার রয়েছে যে তিনি অন্য ধর্মের কিন্তু খুব ভালো মানুষ, সৎ পথে চলেন, এর পরেও দেখা গিয়েছে যে উনি অনেক ধরনের বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছেন। তার কারণ হচ্ছে যে যেই ধর্মেরই হোক না কেন, যে যেই বর্ণেরই হোক না কেন, কেউ যদি সৎ পথে চলে সৃষ্টিকর্তা তাকে হেফাজত করেন, কারণ তার উপর মানুষের দোয়া আশীর্বাদ থাকে। আর এই দোয়া আশীর্বাদের কারণে অনেক বড় বড় বিপদ আল্লাহ তাআলা কাটিয়ে দেন। সাদাকার মাধ্যমে যেভাবে বড় বড় বিপদগুলো কেটে যায়, ঠিক তেমনি মানুষের দোয়া আশীর্বাদের মাধ্যমেও অনেক বড় বড় বিপদ সৃষ্টিকর্তা ইচ্ছায় এগুলো কেটে যায়। যে যেই ধর্মেরই হোক না কেন, যারা এই ধরনের সৎকর্ম করেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের জীবনকে যেন সেভাবেই পরিচালনা করতে পারি। অন্যের ক্ষতি করার চেষ্টা যারা করে, একটা সময় না একটা সময় এসে তারা বিপদে পড়বেনই, সে যে সময়ই হোক না কেন। এমন লাঞ্ছিত অপমানিত তারা হবেন যা তাদের কল্পনাতেও ছিল না। ক্ষমতার গর্ব অহংকার সব নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। এক সময়ের রক্ষাকারীরা হয়ে যায় আক্রমণকারী। যারা একটা সময় তাকে রক্ষা করত তারাই আক্রমণকারী হিসেবে তার উপর আক্রমণ করে বসে। এভাবেই পাশার দান পুরো উল্টো হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার পাকড়াও অনেক কঠিন। আল্লাহ তাআলা যখন ধরবেন তখন ছুটে আসার সামর্থ্য কারো নাই। এই জালে যে একবার ফেঁসে যাবে তার আর কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা যার সাহায্যকারী হয়ে যান, সমস্ত পৃথিবী যদি তার বিপরীতে চলে যায় তার কিছুই হবে না। আর আল্লাহ তাআলা যদি কারো সাহায্যকারী না হন, তাহলে পৃথিবীর সকল কিছু দিয়েও কাউকে রক্ষা করা সম্ভব নয়। প্রিয় লিসেনার্স, আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আশেপাশে যারা আছেন তাদেরকেও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করতেও ভুলবেন না। যারা সত্য ভয়ের ঘটনা শুনতে চান তাদের জন্য আফ্রান দ্য হরর ওয়ার্ল্ড সবসময় চেষ্টা করে যায় সত্য ভয়ের ঘটনা উপস্থাপন করার জন্য। এই ভিডিও লাইক বাটনে কিন্তু অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ করব, আর আপনারাও সেটা করবেন বলে আশা করছি। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আগামীকাল ভয়ের শিহরণ বইয়ের একটি ঘটনা নিয়ে হাজির হচ্ছি, সুন্দরবনের অদ্ভুত গেস্ট হাউস। এই ঘটনাটি থাকছে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন জাহিদুর রহমান পিয়াল ভাই, যার বাড়ি ঝালকাঠিতে। ইনশাল্লাহ কালকে ফ্রাইডে স্পেশাল এপিসোডে রাত 10:59 দেখা হবে, কথা হবে। আর সেই সাথে রাজশাহীতে তো দেখা হচ্ছে এই শুক্রবারে রাজশাহী কলেজে বিকাল 4:00। ইনশাল্লাহ যারা আশেপাশে আছেন তারা আসবেন, দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফ্রান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। চলে এলাম